This track was downloaded from FusionBD.com.
স্বাগত বন্ধুরা, কুয়াশায় শুনছেন এবিসি রেডিও 91.3, দুই সঙ্গে আছেন ইশামি। আজকে ফ্যান পেজে, অর্থাৎ এবিসি ফ্যান পেজ এবং আজ ইশামির ফ্যান পেজ একটা স্টেটাস দিয়েছিলাম যে যারা খুব ভয় পান তারা আজকে কুয়াশা শুনবেন না। আসলে সত্যি সত্যি বলছি, অনেকে লিখে পাঠিয়েছেন যে প্রচারের জন্য দিয়েছে। আমার মনে হয় এতদিন পরে কুয়াশার আর নতুন করে কোনো প্রচারের দরকার নেই বোধ হয়। সত্যি বলছি, যারা খুব ভয় পান তারা কুয়াশা শুনবেন না, বিশেষ করে রাত 12টার পর। আমাদের মূল কাহিনী যখন শুরু হবে তখন কুয়াশা শুনবেন না। আর হয় পেয়ে যদি কিছু হয়ে যায় তখন আমাকে কোনোভাবে দোষারোপ করা যাবে না, এবিসিকে দোষারোপ করা যাবে না। তো গল্পে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, আজকে আমাদের নতুন নতুন মানে কি যেভাবে আমরা গল্প শুরু করি সেরকম নতুন একটি গল্প রয়েছে, অর্থাৎ বিখ্যাত লেখকের একটি গল্প রয়েছে। শুরুতে সেই গল্পটি আমরা শুনবো। গল্পটির নাম হচ্ছে একটি ভৌতিক কাহিনী, প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা গল্প। গল্পটির নামই হচ্ছে একটি ভৌতিক কাহিনী। আজকে শুরু থেকেই ভয়, আর এই গল্পটি পড়ে শোনাবে সেতু। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি বন্ধুদেরকে যে আমাকে লিখবার ঠিকানা বা আমাকে লিখবার নাম্বার হচ্ছে 2221, যে কোনো মোবাইল থেকে এখানে আমাকে লেখা যাবে যতক্ষণ কুয়াশা চলে সে পর্যন্ত। কুয়াশা সংক্রান্ত অথবা ভয় সংক্রান্ত হতে পারে প্রথম পাওয়া কোনো ভয়, খুব ছোট্ট করে লেখা যেতে পারে। আর অন্য কোনো অনুভূতির কথা বা আজকে গল্প কি হতে পারে সেরকম প্রেডিকশন তো প্রতিবারই থাকে, আজকেও থাকতে পারে। আর আর যে শর্মিনের ফ্যান পেজ আছে সেখানেও লিখতে পারেন, চাইলে এবিসি রেডিও ফ্যান পেজেও লিখতে পারেন। আর মূল কাহিনী কুয়াশা, যে মূল কাহিনী সেটা শুরু হবে ঠিক রাত 12টার খবরের পর। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে, তার আগে চমৎকার একটি গল্প আছে সেটা শুনবো। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, তোমার মনের কথাটি পুরো পৃথিবীকে জানিয়ে দিতে কেএফসি লঞ্চ করছে এক নতুন ক্যাম্পেইন, বাংলাদেশ সো গুড। বাংলাদেশে কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লাগে সেটা শেয়ার করো ফেসবুকে তোমার অনুভূতি লিখে, হ্যাশট্যাগ দিয়ে লেখো #বাংলাদেশ সো গুড। আর সারা দুনিয়াকে জানিয়ে দাও বাংলাদেশকে ভালোবাসার হাজারো কারণ, সে সাথে সবচেয়ে বেশি লাইক পেয়ে 5 জন জিতে না আকর্ষণীয় কেএফসি সো গুড গিফট ভাউচার। আর এর সাথে সাথে এখন খাবারের টেস্ট, প্যাকেজিং, অ্যাম্বিয়েন্স, ফিলিং সব মিলিয়ে কেএফসি সো গুড। তো ঠিক আছে, খাবার দাবারের কথা হলো, এবার আমরা চলে যাই গল্পে। কিন্তু তার আগে বেশ কিছু এসএমএস এসে গেছে, এসএমএস এর উত্তর দিচ্ছি। শুরুতে লিখেছে মাহমুদুল আমিন ইকতার, সন্দীপ থেকে লিখেছে, শামিনাপু তুমি ছাড়া অন্য সকল আরজেরা সন্দীপের লিসেনারদের এসএমএস পড়ে না, তাই তোমাকে লিখছি। তাই কি আমার মনে হয় সবাই পড়ে, এটা বোধহয় সঠিক বলনি তুমি, তারপর ধন্যবাদ তোমাকে। রুনা হোসেন লিখেছে আমরা আসছি, প্লিজ কন্ট্যাক্ট, ঠিক বুঝতে পারলাম না কি লিখছো। আই লাভ কুয়াশা লিখেছে রাকিব হোসেন গাজীপুর থেকে। রুবেল লিখেছে চিটাগাং থেকে, তাকি আপু কুয়াশাতে কবে আসবে? আসবে খুব শীঘ্রই আসবে, ও আপাতত একটু ছুটিতে আছে, আসবে। তানবীর লিখেছে আপু আরো আগে শুরু হলে ভালো হতো, আমাদের নির্দিষ্ট তো টাইম আছে তো তার আগে তো শুরু করতে পারি না আমরা, 11টা থেকে 2টা, 11টার খবরের পর আমরা নির্ধারিত 11টা 2টো যে স্লট আমাদের অনুষ্ঠানগুলো রাতের অনুষ্ঠানগুলো সেভাবে শুরু হয়। রিয়াদ লিখেছে চিটাগাং থেকে, হাই আপি আমি তানজিনাকে ভীষণ লাইক করি, পাশাপাশি কুয়াশা এবং এবিসি রেডিওকে অনেক ধন্যবাদ রিয়াদ। আমি জান্নাতুল কাদের লাস্ট মানডে এসএমএস পাঠিয়েছিলাম, কোকিল আন্টি ফাটাফাটি কুয়াশা, লাভ ইউ, ওকে ধন্যবাদ। মাসুম লিখেছে নসিনী থেকে, নসিনী শিবপুর থেকে, হাই আপু আমি প্রতি সপ্তাহে কুয়াশা শুনি, তো আজকে কুয়াশা আজকেও কুয়াশা শুনছি, অনেক ধন্যবাদ। আর এতে আই লাভ ইউ কুয়াশা লিখেছে আপু আমি সোনামণি কুমিল্লা থেকে, বলছি তোমার ভয়েসটা খুব খুব সুন্দর, আই লাভ ইউ, অনেক ধন্যবাদ। মোহাম্মদ দেলওয়ার লিখেছে হাটহাজারী থেকে, শামিন আপু কেমন আছেন? কুয়াশা শুনব রুম আধার করে। মুক্তি লিখেছে আমি ক্লাস 7 পড়ি, শামিন না শামিন লিখেছেন নাকি, কথাটা না খুব কেমন যেন হয়ে গেছে অবচল, আমি সরি মুখে পড়তে পারলাম না। মাসুম নসীনে শিবপুর থেকে লিখেছেন, আপু প্রতি সপ্তাহে কুয়াশা অনেকগুলো লিখে পাঠিয়েছেন। জান্নাতুল কাদের লিখেছেন আবারও, আপনারটাও আমি ঠিক মতন পড়তে পারছি না। আবির লিখেছেন ঢাকা থেকে, আপু ইউ আর সো সুইট, হাউ আর ইউ, আম ফাইন অ্যান্ড থ্যাংক ইউ। আর আরো অনেকে লিখেছেন, আই লাভ কুয়াশা, রকিব হোসেন হৃদয় গাজীপুর থেকে, সামিহা মগবাজার থেকে হাই জানিয়েছেন আমাকে, রাজ লিখেছে চিটাগং থেকে, আই লাভ কুয়াশা, জয় লিখেছে আপু বিপিকে একদিন কুয়াশাতে নিয়ে আসো মজা হবে। আর তানভীর লিখেছে, আপু আপনার ভয়েসটা খুব সুন্দর আর কুয়াশা খুব জোস, অনেক ধন্যবাদ তানভীর। রাজু লিখেছে চিটাগং থেকে, আর শারমিন আপু কুয়াশার জন্য ওয়েট করছি, আই লাভ কুয়াশা শারমিন অ্যান্ড এবিসি রেডিও, থ্যাংকস আ লট। পাগল লিখেছে পাবনা থেকে, একা থাকি তো পাগল বলা যায়, এফএম শুনে ভালো লাগছে, পারলে এসএমএসটা পড়ে যাও। রিদওয়ান লিখেছে মাহি, এটা কোন জায়গা মাহি পড়তে পারলাম না, আপু কেমন আছেন, ভালো আছি, চিটাগং থেকে মানিক অনেক ধন্যবাদ, সুমন কাপাসিয়া থেকে আই লাভ কুয়াশা। তো ঠিক আছে, একটা বিরতি না, আমরা আমাদের আজকে যে গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক কাহিনী শুনবো এখন সেতুর মুখ থেকে, সঙ্গেই থাকবেন আর আমাকে লিখে পাঠান যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। আজ শারমিন আছি আপনার সঙ্গে কুয়াশা, আর শুনছেন আপনি এপিসোড রেডিও এফএম 89.2।
আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ, নিবাস বীরভূম জেলার ডগরা নামক গ্রামে। 1872 খ্রিস্টাব্দে আমি বিএ পাস করিয়া চাকরির সন্ধানে প্রবৃত্ত হই। কয়েক মাস ধরিয়া বহু স্থানে বহু আবেদন করিলাম, কিন্তু কোনরূপ ফল হইল না। অবশেষে সিউড়ি জেলা স্কুলে দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হইয়াছে সংবাদ পাইয়া স্বয়ং সদরে গিয়া বহু লোকের খোসামত করিয়া উক্ত কর্মে নিযুক্ত হইলাম। আমার বেতন হইল মাসিক 50 টাকা। আমাদের গ্রাম হইতে সিউড়ি 12 ক্রোশ পথ ব্যবধানে, বরাবর একটি কাঁচা রাস্তা আছে। আমি গ্রামে ফিরিয়া গিয়ে নিজের জিনিসপত্র লইয়া আসিয়া 2 দিন পর নূতন কর্মে প্রবৃত্ত হইলাম। যেমন অল্প বেতন সেইরূপ একটি ছোটখাটো সস্তা বাড়ি খুঁজিতে লাগিলাম, কিন্তু পাইলাম না। হেডমাস্টার মহাশয়ের বাসাতেই শয়ন ও আহারাদি করি, দিবসে বিদ্যালয়ে কর্ম করি এবং অবসর সময়ে বাসা খুঁজিয়া বেড়াই। অবশেষে শহরের প্রান্তে একটি বৃহৎ খালি পাকা বাড়ির সন্ধান পাইলাম। বাড়িটি বহুকাল খালি পড়িয়া আছে, স্থানে স্থানে ভগ্ন, তথাপি বাসোপযোগী কয়েকখানি ঘর তাহাতে ছিল। মাসিক 5 শিকা মাত্র ভাড়া দিলেই বাড়িখানি পাওয়া যায়, কিন্তু গুজব এই যে বাড়িটিতে ভূত আছে। তখন আমি সদ্য কলেজের ছোকরা, ইয়ং বেঙ্গল, ভূতের ভয়ে যদি পশ্চাৎপদ হই তবে আমার বিদ্যামর্যাদা একেবারেই ধূলিসাৎ। সুতরাং বাড়ি লওয়াই স্থির করিলাম, কিন্তু অত দূরে একা থাকা নিরাপদ নহে, চোর ডাকাতের ভয় তো আছে। তাই একজন সঙ্গী অনুসন্ধান করিতে লাগিলাম। একজন জুটিয়াও গেলেন, তিনি আমাদের স্কুলের চতুর্থ শিক্ষক, নাম রসবিহারী মুখোপাধ্যায়। যদিও তিনি বিএ পাস করেন নাই, তথাপি কলেজে অধ্যয়ন করিয়াছেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্ত মনে করেন। তাহার পূর্ব বাসায় কিছু অসুবিধা হইতেছিল, তাই তিনি আমার সহিত যোগদান করিয়া সেই বাড়িটি লইতে প্রস্তুত হইলেন। একজন পাচক ব্রাহ্মণ স্থির করা গেল, কিন্তু তাহারা রাত্রিকালে সে বাড়িতে থাকিতে অস্বীকৃত হইল, বলিল কাজকর্ম সারিয়া আমাদিগকে খাওয়াইয়া দাওয়াইয়া রাত্রি 9টার মধ্যে আপন আপন গৃহে ফিরিয়া যাইবে। কি করি, তাহাতেই সম্মত হইতে হইল। পরবর্তী রবিবার প্রাতে জিনিসপত্র লইয়া সেই বাড়িতে গিয়া বাসা করিলাম। বাড়িটি বহুকালের নির্মিত, চারিদিকের প্রাচীর স্থানে স্থানে ভগ্ন, বাড়িটির চারিদিকে বাগান, অনেকগুলি নারিকেল, আম, কাঁঠাল, জাম প্রভৃতি ফলের গাছ আছে, সেগুলি ফরিয়াকরের নিকট জমা দেওয়া। বাড়িটি দ্বিতল, নিম্নতলের সম্মুখ ভাগে বড় বড় দুখানি ঘর আছে, সেই ঘর দুটি মাত্র আমরা দখল করিলাম, কারণ আমাদের প্রয়োজন অল্প। বাড়ির পশ্চাতে একটি পুষ্করিণী, তাহার জল পানযোগ্য নহে, স্নানযোগ্য নহে, তবে বাসন মাজা প্রভৃতি গৃহকর্ম তাহাতে হইতে পারিবে। বাড়ির অল্প দূরে একটি উৎকৃষ্ট দীঘিকা ছিল, আমরা সেইখানে গিয়াই স্নান করিতাম এবং পান রন্ধনের জন্য সেই জল আনয়ন করিতাম। একখানি ঘর আহারাদি করিবার জন্য নির্দিষ্ট করিলাম, অপরখানিতে দুইটি চৌকি পাতিয়া আমরা দুইজনে শয়ন করিতে লাগিলাম। সমস্ত রাত্রি ঘরে প্রদীপ জ্বালা থাকিত। এইরূপে কিছুদিন যায়, ইতিমধ্যে দশহরার দুই দিন ছুটি হইল, সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল। আমি বাড়ি গেলাম। বাড়িতে দুই দিন মাত্র থাকিয়া তৃতীয় দিন পদব্রজে শিউরি যাত্রা করিলাম। আমাদের গ্রামের একরোশ পরে হাতশালা বলে একটা গ্রাম আছে। আগে এখানে স্থানীয় জমিদারদের অনেকগুলো হাতি বাঁধা থাকত, হাতিশালা হইতে হাতশালা নামটি উৎপন্ন হইয়াছে। সেই গ্রামের প্রান্তে সড়কের ধারে একটি মন্দির আছে। সেই মন্দিরে রামপ্রসাদ মজুমদার নামক একজন ব্রাহ্মণ সর্বদা বাস করেন এবং আপনার তপ জপে নিযুক্ত থাকেন। তিনি একজন সিদ্ধ পুরুষ বলিয়া বিখ্যাত। চারপাশের গ্রামের লোকেরা তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে। সেইখান দিয়ে যাইতে যাইতে দেখিলাম মজুমদার মহাশয় খড়ম পায়ে দিয়া মন্দিরের বাহিরে দাঁড়াইয়া আছেন। দেখিয়া রাস্তা হইতে নামিয়া গিয়া তাহাকে প্রণাম করিলাম। আশীর্বাদ করিয়া তিনি আমাকে বলিলেন,
বাবা তুমি কোথাও যাইতেছ?
আমি উত্তর করিলাম, শিউরি স্কুলে আমার মাস্টারি চাকরি হইয়াছে, দশহরার ছুটিতে বাড়ি আসিয়াছিলাম, কাল স্কুল খুলিবে তাই ফিরিয়া যাইতেছি। মজুমদার মহাশয় একটু চিন্তা করিয়া বলিলেন,
আজ কি তোমার না গেলেই নয়? আজ বাড়ি ফিরিয়া যাও, কাল যাইও।
আমি বলিলাম, কাল স্কুল খুলিবে, আমার নূতন চাকরি, কামাই হওয়াটা বড় খারাপ কথা, কিন্তু আমাকে ওরূপ আজ্ঞা করিবেন না। মজুমদার মহাশয় বলিলেন,
তুমি কোথায় বাসা লইয়াছ?
শহরের দক্ষিণাংশে একটি পুরাতন খালি বাড়ি ছিল, সেইটা ভাড়া লইয়া আমি ও আমাদের স্কুলের অন্য একটি মাস্টার রসবিহারী মুখোপাধ্যায় একত্র বাসা করিয়াছি বলিয়া মজুমদার মহাশয়কে প্রণাম করিয়া আমি পথ চলিতে লাগিলাম। বেলা আন্দাজ দুইটার সময় শিউরি পৌঁছিলাম। স্নানাহার করিতে পাঁচটা বাজিয়া গেল। আহার করিয়া বারান্দায় বসিয়া তামাক খাইতেছি, এমন সময় দেখি আমাদেরই গ্রামে একজন কৈবর্ত বৃহৎ লাঠি ঘাড়ে করিয়া আসিয়া উপস্থিত হইল। তাহাকে দেখিয়া বিস্মিত হইয়া আমি জিজ্ঞাসা করিলাম, কি রে তুই হঠাৎ কোথা থেকে এলি? সে বলিল, আগে মা ঠাকুরানী এই চিঠি দিয়েছেন এবং এই একটি কবচ আপনার হাতে পড়বার জন্য পাঠিয়েছেন বলিয়া চিঠি ও কবচ দিল। চিঠি পড়িয়া দেখিলাম মাতা ঠাকুরানী লিখিতেছেন, তুমি বাড়ি হইতে যাত্রা করিবার পর রামপ্রসন্ন মজুমদার মহাশয় আসিয়াছিলেন এবং একটি কবচ দিয়ে বলিলেন,
মা তোমার ছেলে আজ প্রাতে শিউরি রওনা হইয়াছে, পথে তাহার সঙ্গে দেখা হইল, তাহার জন্য আমি এই রাম কবচ আনিয়াছি, তুমি যেমন করিয়া পারো আজই এই কবচটি তোমার ছেলেকে পাঠাইয়া দাও এবং বিশেষ করিয়া লেখো যেন আজই সে এই কবচটি ধারণ করে, আর লিখিয়ে দাও যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারক বৃক্ষ নাম জপ করে, এই কবচের গুণে এবং নামের বলে সে সকল বিপদ হইতে মুক্ত হইবে। সুতরাং আমি দিনু কৈবর্তকে দিয়া এই চিঠি ও কবচ পাঠাইলাম, পাওয়া মাত্র রাম নাম স্মরণ করিয়া তুমি কবচটি ভক্তিপূর্বক দক্ষিণ হস্তে ধারণ করিবে, যেন কোনো মতে অন্যথা না হয়, ইহা তোমার মাতৃ আজ্ঞা জানিবে। পত্র ও কবচ লইয়া আমি দিনুকে বলিলাম, তুই আজ এখানে থাকবি তো, তোর খাবার জোগাড় করি। সে বলিল, আগে না, মা ঠাকুরানি বিশেষ করিয়া বলিয়ে দিয়েছেন তুই নিজে দাঁড়াইয়া থাকিয়ে কবচটি পরাইয়া দিবি এবং আজ রাত্রেই আসিয়া আমাকে সংবাদ দিবি যে আমার ছেলে কবচ পরিয়াছে। সুতরাং তাহাকে থাকিবার জন্য আর অনুরোধ করিলাম না, তাহার হাতে দুই আনা পয়সা দিয়ে বলিলাম, এই নে বাজার হইতে কিছু মুড়ি মুরকি কিনিয়া পথে খাইতে খাইতে যাইবি। তাহার সম্মুখে কবচটি আমি হস্তে ধারণ করিলাম, সে আমায় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিল। সেদিন রাত্রে আহারাদির পর যথাসময়ে দুইজনে শয়ন করিলাম। উভয়ের চৌকির শিওরে দুইটি বড় বড় জানালা খোলা ছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছে, আবার মাঝে মাঝে প্রবল বায়ু আসিয়া মেঘকে উড়াইয়া একাদশীর চন্দ্রকে দৃশ্যমান করিতেছে। আমরা দুজনে কিয়ৎক্ষণ গল্পগুজব করিয়া নিস্তব্ধ হইলাম। পথশ্রমে কাতর ছিলাম, শীঘ্রই ঘুমাইয়া পড়িলাম। অনেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙিয়া দেখি বাতাসে প্রদীপটা নিবিয়া গিয়াছে। ক্ষীণ মেঘপুঞ্জের অন্তরাল হইতে জ্যোৎস্নালোক জানালা পথে প্রবেশ করিয়া বিপরীত দিকের দেওয়ালের একটা অংশ আলোকিত করিয়াছে। ঘুমে জড়িত চক্ষু অল্প খুলিয়া দেখিলাম, যেন একটা কঙ্কালসার বৃদ্ধ আমার শয্যার উপর হাঁটু গাড়িয়া থাবা পাতিয়া বসিয়াছে এবং এক দৃষ্টি আমার প্রতি চাহিয়া রহিয়াছে। তাহার মুখখানা যেন বহু দিন রোগে শীর্ণ, গালের চামড়া ঝুলিয়া পড়িয়াছে, দন্তহীন মাড়ির উপর তাহার ওষ্ঠদ্বয় চুপসিয়া বসিয়া গিয়াছে, মাথার সাদা ছোট চুলগুলো যেন দাঁড়াইয়া রহিয়াছে, তাহার চক্ষু দুইটা হইতে যেন ক্রোধ ঘৃণা ও বিদ্রুপ বের হইতেছে। দেখি আমি আপাদ মস্তক শিহরিয়া উঠিলাম, ভয়ে চক্ষু বন্ধ করিলাম, কিন্তু সেই অবস্থায় অধিকক্ষণ থাকিতে পারিলাম না। আবারও চক্ষু খুলিলাম, আবারও দেখিলাম সেই বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থায় আছে। আবারও চক্ষু বন্ধ করিলাম, তখন হঠাৎ মাতা ঠাকুরানীর পত্রের কথা স্মরণ হইল। মনে মনে বলিলাম, আমার ভয় কি, আমার হস্তে রক্ষা কবচ রহিয়াছে, এবং মৃদুস্বরে তারক বৃক্ষ নাম জপ করিতে লাগিলাম। কিয়ৎক্ষণ পরে আমার চক্ষু খুলিলাম, তখন সে মূর্তি আর নাই। সাহস পাইয়া উঠিয়া বসিলাম এবং জড়িত কণ্ঠে আমার বন্ধুকে ডাকিতে লাগিলাম। রাসবিহারী বাবু উঠিয়া বলিলেন, কি মহাশয়? আমি তখন প্রদীপ জ্বালিয়া সমস্ত ঘটনা তাহাকে প্রকাশ করিয়া বলিলাম। তিনি অত্যন্ত ভীত হইলেন। সমস্ত রাত্রি আমরা গল্প করিয়াই কাটাইয়া দিলাম। পরদিন প্রভাতে সে গৃহ ত্যাগ করিয়া অন্যত্র আশ্রয় গ্রহণ করিলাম। আহারাদি সারিয়া 10:30 সময় স্কুলে গেলাম। টিফিনের সময় ডাকওয়ালা পিয়ন একখানি পত্র দিল। দেখিলাম সেখানে রামপ্রসন্ন মজুমদার মহাশয় লিখিয়াছেন, চিঠির তারিখ ও ছাপ গতকালের। চিঠিখানিতে লেখা আছে, পরম শুভ আশীর্বাদ সন্তু বিশেষ। বাবা জীবন, গতকালও তোমার সহিত সাক্ষাৎ হওয়ার পর আমি তোমাদের বাড়িতে গিয়াছিলাম এবং তোমার মাতা ঠাকুরানীকে তোমার নিমিত্ত একটি রামকবচ দিয়া আসিয়াছি। তাহাকে অনুরোধ করিয়াছি যে অদ্বৈ যেন সেটি যে কোনো উপায়ে যেন তোমাকে পাঠাইয়া দেন, যাহাতে অদ্বৈ নিশাগমনের পূর্বে কবচটি তুমি ধারণ করিতে পারো। বোধ হয় অদ্ব রাত্রে তুমি কোনরূপ ভয় পাইবে, কিন্তু সেই রামকবচটির গুণে তোমার কোনো বিপদ হইবে না। কবচটি তুমি নিয়ত ধারণ করিয়া থাকিবে এবং আর যদি কখনো ভয়ের কারণ ঘটে তবে তারক বৃক্ষ নাম জপ করিবে, সর্বদা শুদ্ধাচারে থাকিবে। অত্র কুশল, মা ভবানী তোমার মঙ্গল করুন। ইতি নিয়ত আশীর্বাদক শ্রী রামপ্রসন্ন দেব শর্মা। পত্রখানি পড়িয়া আমার বিস্ময়ের অবধি রইল না। সেটা রাসবিহারী বাবুকে দেখাইলাম, তিনিও খুবই আশ্চর্য হইলেন। পূজার ছুটিতে বাড়ি গিয়া প্রথমে এই মজুমদার মহাশয়কে প্রণাম করিতে গেলাম। যে বিপদ হইতে আমাকে তিনি উদ্ধার করিয়াছেন তাহার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলাম, আচ্ছা আমি যে সে রাতে ভয় পাইব সে কথা আপনি কি করিয়া জানিলেন? একটু মৃদু হাস্য করিয়া মজুমদার মহাশয় বলিলেন, তুমি যখন সেদিন আসিয়া আমাকে প্রণাম করিলে তখনই আমি দেখিলাম একটি প্রেতাত্মা তোমার পশ্চাতে বেড়াইতেছে। কোনো কারণে সে তোমার উপর ভয়ানক ক্রুদ্ধ হইয়া এবং তোমার প্রাণহানি করিবার মানসেই তোমার সঙ্গ লইয়াছে। কেবল উপযুক্ত ক্ষণ পায় নাই বলিয়া সে পর্যন্ত কৃতকার্য হইতে পারে নাই। তুমি চলিয়া গেলে আমি গণনা করিয়া দেখিলাম যে সেই রাত্রেই ক্ষণ উপস্থিত হইবে, তাই তাড়াতাড়ি একটি রামকবচ লিখিয়া তোমার মাতা ঠাকুরানিকে দিয়া আসিয়াছিলাম। যাহা হোক, কবচটি তুমি কখনো পরিত্যাগ করিও না। আমি বলিলাম, মজুমদার মহাশয়, আমার সঙ্গে যে লোকটি সেই ঘরে শয়ন করিতেন তিনি কোনরূপ ভয় দেখিলেন না কেন? আমরা উভয়ে একত্রেই তো সেই বাড়িতে ছিলাম, তবে আমার উপরেই ভূতের এত আক্রোশ কেন? মজুমদার মহাশয় জিজ্ঞাসা করিলেন, সে লোকটির নাম কি? তাহার নাম রাসবিহারী মুখোপাধ্যায়, তিনি ব্রাহ্মণ, এই কারণে ভূত সহসা তাহার কিছু করিতে পারে নাই। তুমি কায়স্থ, তোমার প্রাণহানি করা তাহার পক্ষে সহজ হইত। এই কথা শুনিয়া কিয়ৎক্ষণ আমি নীরবে চিন্তা করিতে লাগিলাম। পরে বলিলাম, সে ভূত কি এখনো আমার অনিষ্ট করার চেষ্টা করিতেছে? করিতেছে, আর একবার সে তোমায় দেখা দেবে, কিন্তু সে ক্ষণ কতদিনে উপস্থিত হইবে তাহা আমি এখন বলিতে পারিব না, কিন্তু এই রাম কবজের বলে তোমার কোনো বিপদ হইবে না। তাহার পর 18 বৎসর কাটিয়া গেল। সে ভূতের কথা আমি প্রায় ভুলিয়া গেলাম, কিন্তু রাম কবচটি বরাবর সযত্নে ধারণ করিয়াছিলাম। আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক হইতে প্রধান শিক্ষকের পদে উন্নীত হইলাম। পরে আরো কয়েক বছর সুখ্যাতির সহিত কর্ম করিয়া প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টরি পদ প্রাপ্ত হইলাম। আমার বেতন 150 টাকা হইল। মফস্বলে নানা স্থানে ভ্রমণ করিয়া আমাকে বিদ্যালয় পরিদর্শন করিতে হইত। একদিন মদিনীপুর জেলায় একটি গ্রাম্য স্কুল পরিদর্শন করিতে যাইতেছি। সন্ধ্যার পর আহারাদি করিয়া একখানি গরুর গাড়ি ভাড়া করিয়া সেই গ্রামাভিমুখে রওনা হইলাম। শরৎকালের পরিষ্কার রাত্রি, আকাশে চাঁদ ছিল, ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়া গাড়ি মন্থর গমনে চলিয়াছে। আমি প্রথম শুইয়া একটু ঘুমাইবার চেষ্টা করিলাম। ঘন্টা দুই এপাশ ওপাশ করিয়া যখন কিছুতেই ঘুম হইল না, তখন চক্ষু মুছিয়া উঠিয়া বসিলাম। দেখিলাম গাড়োয়ান তাহার বসিবার সেই সংকীর্ণ স্থানটুকুতে কোনো প্রকারে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে। জ্যোৎস্নারাত্রি, পরিষ্কার পথ পাইয়াছে, গরু দুইটি অবাধে আপন মনে চলিয়াছে। রাস্তার দুই ধারে বৃক্ষের শ্রেণী, কোথাও দূরে দূরে কোথাও বা ঘন সন্নিবদ্ধ, ঝুরঝুর করিয়া বাতাস বইছে। গাড়োয়ার আরামে নিদ্রা যাইতেছে দেখিয়া তাকে জাগাইতে আমার ইচ্ছা হইল না, অথচ গরু দুইটা অরক্ষিত অবস্থায় পথ চলে, তাহাও নিরাপদ নহে। এই বিবেচনা করিয়া আমি আর শুইলাম না, বসিয়াই রহিলাম। এই অবস্থায় প্রায় ঘণ্টাখানিক কাটিল। আমার একটু তন্দ্রা আসিতে লাগিল, আমি বসিয়া বসিয়া ঢুলিতে লাগিলাম। হঠাৎ গরু দুইটা থামিয়া গেল, একটা ঝাঁকুনি দিয়ে গাড়িখানা দাঁড়াইয়া পড়িল, আমার তন্দ্রা ছুটিয়া গেল। চক্ষু খুলিয়া দেখি সেই ভীষণ মূর্তি, গরু দুইটা সম্মুখে পথ অবরোধ করিয়া গাড়ির জোয়ালের উপর দুইটা জীর্ণ হস্ত রাখিয়া সেই শুষ্ক চর্মাবৃত কঙ্কাল দাঁড়াইয়া আছে, এবং সে জ্বলন্ত চক্ষু দুইটা হইতে আমার প্রতি ক্রোধানল বর্ষণ করিতেছে। দেখিয়া আমার শরীরে রক্ত হিম হইয়া গেল, আমি কাঁপিতে লাগিলাম, বুকের কাছে হাত রাখিয়া তারক ব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম। কিছুক্ষণ জপ করিতে করিতে দেখিলাম সে মূর্তি ছায়ার ন্যায় মিলাইয়া যাইতেছে। যখন সে একেবারে অদৃশ্য হইয়া গেল, গরু দুইটা তখন গাড়ি পশ্চাতে ঘুরাইয়া মহাবেগে ছুটিতে লাগিল। ঝাঁকুনিতে গাড়োয়ানের ঘুম ভাঙিয়া গেল, সে ধরফর করিয়া উঠিয়া বলিল,
বাবু বাবু, এ কি গরু এমন করিয়া ছুটিতেছে কেন?
আমি আসল কথা তাহাকে না বলিয়া কেবলমাত্র বলিলাম, হয়তো পথে কোনো ভয় দেখিয়াছে তাই ছুটিয়া বাড়ি যাইতেছে। গাড়োয়ান তখন গাড়ি থামাইবার এবং মুখ ঘুরাইবার জন্য অনেক চেষ্টা করিল, গরু দুইটার লাঙুল টানিয়া ছিঁড়িয়া ফেলিবার উপক্রম করিল, কিন্তু কিছুতেই তাহারা দাঁড়াইল না। দৌড়িতে দৌড়িতে অবশেষে যখন একটি গ্রামের বাজারে উপনীত হইল এবং সেখানে অনেক লোকজন ও অন্যান্য গরুর গাড়ি দেখিতে পাইল, তখন দাঁড়াইল। গরু দুইটি ভয়ানক শ্রান্ত হইয়া পড়িয়াছিল দেখিয়া
আমি গারোয়ানকে বলিলাম, থাক আজ আর কাজ নাই, গরুকে খুলিয়ে দাও, উহাদের মুখে ঘাস জল দাও, কাল প্রভাতে তখন আবার যাওয়া যাইবে, আজ রাত্রে এইখানেই বিশ্রাম করি। তাহার পর আরো 7 বছর কাটিয়াছে, কিন্তু আর কখনো কোনো রূপ ভয় পাই নাই। সে রামকবচটি এখনো ধারণ করিয়া আছি এবং যতদিন বাঁচিব ধারণ করিয়া থাকিব। আমার মাতৃদেবীর এবং মজুমদার মহাশয়ের লিখিত সেই পত্র দুখানি আজও আমার নিকট আছে, যদি কেহ দেখিতে ইচ্ছে করেন তো দেখাইতে পারি। শ্রীযুক্ত উপেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নিকট আমি যেমন শুনিয়াছি, উপরে অবিকল স্বহস্তে আমি তাহা লিপিবদ্ধ করিয়াছি। উপরের লিখিত ঘটনাগুলি আমি যেমন বলিয়াছি, ইন্দ্রবাবু তাহা যথাযথভাবে লিপিবদ্ধ করিয়াছেন এবং ওই ঘটনাগুলি আমার প্রত্যক্ষীভূত ও অবিকল সত্য।
বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আজকে কুয়াশার প্রথম ঘন্টার গল্প। আজকের গল্পের নাম ছিল একটি ভৌতিক কাহিনী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। অনেক বন্ধু প্রশ্ন করেছেন, বিশেষ করে একজন বন্ধুর লেখা আমাদের 221-এ পাঠিয়েছেন যে সীমান্ত লেখা আজকের প্রথম গল্পটি সাধু ভাষায় কেন। সাধু ভাষা এই কারণে, কারণ বিখ্যাত এক সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়, সবাই অনেকেই নিশ্চয়ই তার নাম জানেন। তিনি অত্যন্ত বাংলা সাহিত্যে তার নাম অনেক পরিচিত এবং অনেক পাঠ্য বইতে প্রভাত কুমার মুখোপাধ্যায় অনেক লেখা আছে, আমাদের স্কুল কলেজের বইতে তো আছেই, এবং গ্রাজুয়েশন লেভেলেও বাংলা সাহিত্য যারা পড়েছেন বা পড়ছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা তারা অবশ্যই পড়েছেন। কারণ সাধু ভাষা এই কারণে লেখা, কিন্তু জন্ম 1873 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1932 সালে, তো সেই সময় সাধারণত সাধু ভাষাতেই লেখা হতো। তো কিছু কিছু সময় সাহিত্য, যেহেতু আমরা বলেছি আমরা বিখ্যাত সাহিত্যিকদের কিছু ক্লাসিক হয়নি বা রহস্য নিয়ে ক্লাসিক আমরা পড়ে শোনাবো, তো সব ক্লাসিক তো সাধু ভাষা ছাড়া চলতি ভাষায় হয় না, কিছু কিছু জিনিস এরকমও ভালো জিনিস এরকমও শুনতে হবে, সেই চর্চাটা তো থাকা উচিত নাকি। আজকে যদি পাঠ্য বই হতো তাহলে কি পড়তে হতো না? এত হেসে বা হালকা করে উড়িয়ে দিলে তো চলবে না, ভালো জিনিস শুনতে হবে তো, এবং কুয়াশায় সেই চেষ্টাই আমাদের থাকবে। যাদের হয়তো ভালো লাগছে না বা কিছু চেষ্টা করবেন, আমার মনে ঠিক মতন মন দিয়ে শুনলে অবশ্যই ভালো লাগবে, অনেক কিছু শেখার আছে কিন্তু এর থেকে। তো ঠিক আছে, এটা নিয়ে আর কথা না বাড়াই, আমার মনে হয় অনেকের ভালো লেগেছে, সেটা অনেকে লিখেছেন, যাদের ভালো লাগেনি কেউ লেখেনি, প্রশ্ন করেছেন, তো প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিয়েছি। তিনি পেশায় আইনজীবী ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি লেখালেখিতে বেশি মন দিয়েছেন, তিনি ব্যারিস্টার ছিলেন একজন, এবং আমি বলেছি তার অনেক লেখা আমরা পাঠ্যপুস্তকে পড়েছি, গয়নার বাক্স, নতুন বউ, আরো অনেক লেখা আছে এই মুহূর্তে মনে পড়ছে। ছোট গল্প, গল্পকার হিসেবে উপন্যাসিক, মূলত তিনি উপন্যাসিক থাকলেও ছোট গল্পকার হিসেবে তার নাম বেশি ছিল। তো ঠিক আছে, আমি SMS পড়ছি যারা লিখে পাঠিয়েছেন, এবং আমার ফ্যান পেজও যারা লিখেছেন, চেষ্টা করবো যদি সময় থাকে সেগুলো পড়তে। পার্থ লিখেছে চিটাগং থেকে, আপু একটা ভয়ঙ্কর গল্পের জন্য ওয়েট করছি, আই লাভ ইউ অ্যান্ড লাভ ইউর ভয়েস, লাভ ABC রেডিও, অনেক ধন্যবাদ পার্থ। হাসান চিটাগং থেকে লিখেছে, শ্যামিন আপু আমরা 5 বন্ধু মিলে কুয়াশা শুনছি, অনেক ধন্যবাদ। মোহাম্মদ জুয়েল রানা লিখেছেন চকবাজার চিটাগং থেকে, আপু আমি কুয়াশা শুনছি, আই লাভ ইউ কুয়াশা, নিউ ফ্রেন্ড। কুয়াশাটা একটা চরিত্র হয়ে গেছে, মানে সবাই লিখে আই লাভ ইউ কুয়াশা, সেটা আমার খুব ভালো লাগে যে কুয়াশাটাই একটা চরিত্রের মতন হয়ে গেছে, আলাদা একটা কি বলবো, একটা আলাদা আইডেন্টিটি আছে কুয়াশার। কুয়াশাকে লিখেছে জাহিন খান চিটাগং, না সরি শান্তিবাগ, চিটাগং অবশ্যই, চিটাগং এর শান্তিবাগ থেকে। হ্যালো আমার কোকিল আপু, আগামীকাল থেকে আমার এক্সাম, প্লিজ দোয়া করো, অবশ্যই করবো। ইসমাইল লিখেছে, ইসমাইল সদাগর ফ্রম কচুয়া চাঁদপুর থেকে লিখেছে, হাই আপু আমি এবং আমার ছোট বোন ফাহিমা তোমাদের সবসময় শুনি, বাট আজ ফার্স্ট SMS করলাম, প্লিজ আমাদের SMSটা পড়ো। মিস্টার আনিস পটিয়া থেকে লিখেছেন, আই লাভ ABC অনুষ্ঠান, আই লাভ শর্মিন আপু, 10টায় শুরু হলে ভালো হতো, অনেক রাত জেগে জাগলে ফজরের নামাজ পড়তে অসুবিধা হয়। কিছু করার নেই ভাই, কি করবে, একটু কষ্ট করবেন একদিন দুদিন, তো ঠিক আছে, হাতে সময় নেই, রাত 12টার খবর শুনতে যেতে হবে, আমরা ছোট্ট একটা বিরতি নিবো, রাত 12টার খবর শুনবো, তারপর আবারও ফিরে আসছি FM 89.2 তে, অর্থাৎ ABC রেডিওতে, কুয়াশার মূল আয়োজন নিয়ে যারা ভয় পাবেন না, শুধু আজকে তারাই থাকবেন কুয়াশাতে। আজ শর্মিনের সঙ্গে লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দেয় 2221। ফিরে আসছি খবরের পর, সঙ্গেই থাকবেন। বন্ধুরা স্বাগত, রেডিও ফ্যামিলি 9.2 তে সঙ্গে আছি শারমিন। শুরু হয়ে যাবে এক্ষুনি কুয়াশার মূল আয়োজন। আর আজকের কাহিনী লিখেছেন শেগুফতা আবিদ শাড়ি, তারই লেখা কাহিনী, তিনি নাট্যরূপ দিয়েছেন এবং তিনি নাট্যাংশ পরিচালনা করেছেন। আজকের কাহিনীটা আরো একবার বুঝি, চমৎকার। এবং যারা খুব বেশি ভয় পান তারা আজকে অবশ্যই কুয়াশা শুনবেন না। তারপর মানে বেশি কথা বলছি না, আমি গল্প শুরু করবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের কোন নাম্বারে লিখতে হবে। 2221 হচ্ছে আমাকে লিখে পাঠাবার নাম্বার, এখানে এসএমএস পাঠাতে পারেন আপনি। আর যে শর্মিনের ফ্যান পেজ আছে, আর সঙ্গে আছে বিসি রেডিও ফ্যান পেজ, সেখানে আপনি লিখতে পারেন। তো কথা বলছি না, খুব বেশি ভয় পেতে যারা চান তারা চলে আসুন, আর যারা ভয় পেতে ভয় পান তারা আজকে শুনবেন না। তো ঠিক আছে, শুরু করে ফিরি আজকের কাহিনী। প্রথম অংশ এখন শুনবো, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। আবার কারোর মন গভীর বেদনায় ভিজিয়ে দিয়ে যেতে পারে, আবার কারোর জীবনে এনে দিতে পারে এক নতুন কোনো বার্তা। আজকে গল্পে পাবো এমনই এক বৃষ্টির বার্তা। কি আপনি প্রস্তুত তো নতুন বৃষ্টির যাত্রায় পথ হাঁটতে? কি জানি, হয়তো আপনিও পেয়ে যেতে পারি ভয়াবহ কোনো বৃষ্টির বার্তা।
দরজাটা খুলুন বাবাজি।
কে আপনি, এত রাতে কি দরকার? আরে কি মুশকিল, এত জোরে দরজা ধাক্কা ছিল কেন? আদর তো দান 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 মুক্তি। কে আপনি, কি চাই এত রাতে, আর এই বৃষ্টির মধ্যে আপনি এখানে কি করছেন?
কি চাই? আমি কি চাই সেটা তো তুমি আমাকে বলবে বাবাজি।
আশ্চর্য কথা তো, এত রাত্রে আপনি আমার সাথে ফাজলামি করছেন।
ফাজলামি কি আমি করছি না তুমি করছো বাবাজি? আমাকে ডেকে এনে তুমি এখন এসব বলছো? তুমি তো এই বুড়ো মানুষটার সাথে এই ঝোড়ো রাতে ফাজলামি করছো।
আমি আপনাকে ডেকেছিলাম না? আমি তো কাউকে ডাকিনি। আর আমি আপনাকে কেন ডাকবো? দেখুন, কোথাও কোনো একটা ভুল হচ্ছে, আমি আপনাকে ডাকিনি।
তুমি আমাকে ডাকোনি? তুমি এই বাড়ির কেয়ারটেকারের কাজের জন্য পেপারে বিজ্ঞাপন দাওনি?
বিজ্ঞাপন? না না, আমি কোনো বিজ্ঞাপন দেইনি। আমি সত্যি বলছি, আমি কোনো বিজ্ঞাপন দেইনি।
কোনো বিজ্ঞাপন দাওনি? তার মানে তোমার কোনো কেয়ারটেকারের দরকার নাই?
না, আমার কোনো কেয়ারটেকারের দরকার নেই। আপনি এখন আসতে পারেন।
আমি চলে যাব, কিন্তু এত রাতে কোথায় যাব, কিভাবে যাব?
সেটা আমি কি করে বলবো? আপনি এখন আসুন।
বাবাজি, আজকের রাতটা কি আমাকে এখানে একটু আশ্রয় দেওয়া যায় না? দেখতেই তো পারছো, বুড়ো মানুষ। এই বৃষ্টি বাদলার দিনে এখন আমি কোথায় যাব বলো তো? তাছাড়া আমার যাওয়ার তো কোনো জায়গাও নেই, তাই তো এখানে এসেছিলাম কেয়ারটেকারের চাকরির জন্য। এই বয়সে যে কোনো ভাবেই হোক আমাকে তো খেয়ে পরে বাঁচতে হবে, তাই অন্তত আজকের রাতটা বাবাজি।
কিন্তু আমি তো আপনাকে চিনি না, জানি না, কিভাবে আপনাকে থাকতে দেই বলেন? মানবিকতার খাতিরে থাকতে দিলেও সেটা আমার জন্য মোটেও নিরাপদ না, বিষয়টা তো আপনাকেও বুঝতে হবে।
বাবাজি, আমি এই অথর্ব মানুষ তোমার কি কি ক্ষতি করতে পারি বলো তো? আমার সম্বল বলতে তো শুধু এই ঝোলাটা, তুমি চাইলে দেখে নিতে পারো। তোমার কোনো ক্ষতি করা যাবে এমন কোনো জিনিসই এর ভেতরে নেই। দেখো, দেখে নাও।
না না, ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু
আবার কিন্তু কি বলো তো বাবাজি? তুমি একটা বয়স্ক মানুষকে এটুকু দয়া করবে না? আর তাছাড়া আমাকে থাকতে দিলে তুমি ঠকবে না, আমি তোমার দেখাশোনা করব, তোমার রান্নাবান্না করে দেব, ঘর বাড়ি পরিষ্কার করে দেব, তোমার কোনো চিন্তাই থাকবে না, তুমি দেখে মিলিয়ে নিও। আর তাছাড়া এরকম একটা পুরনো ভুতুরে বাড়িতে একটা থাকাটাও ঠিক না, এসব জায়গায় নাকি সব অশুভ আত্মা ঘোরাফেরা করে, কি বলো?
কি বলছেন এসব? ভুতুরে হতে যাবে কেন? পুরনো হতে পারে কিন্তু ভুতুরে নয়। দেখেন, এখানে থাকতে হলে কিন্তু এসব উল্টাপাল্টা কথা বলা যাবে না। আসুন, ভেতরে আসুন। আর আপনাকে আজকের রাতটা থাকতে দিয়েছি মানে এই না যে আপনাকে কাজের দায়িত্বও দিয়ে দিয়েছি, সকাল হোক তখন দেখা যাবে।
আবার সকাল পর্যন্ত অপেক্ষা করবে? করো, রাজি তো তোমাকে হতেই হবে।
মুখে বৃদ্ধ জয়লালকে কাজে রাখতে রাজি হয়ে যায়। যদিও সে খবরের কাগজে বিজ্ঞাপন দেয়নি, তবুও সেই বাড়ির কাজের জন্য একটা কাজের মানুষ খুঁজছিল। মাত্র কয়েকটা দিন হল সেই বাড়িতে এসেছে। বেসরকারি একটি প্রতিষ্ঠান কাজের সুবাদে তাকে এখানে থাকবার ব্যবস্থা করে দিয়েছে। এই এলাকাতে তারা তাদের নতুন অফিস চালু করেছে, সেই কারণেই মুকিতের এখানে আসা। সারাদিন কাজের চাপে কিভাবে সময় পার হয়ে যায় টেরও পায় না মুকিত। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে সময় যেন আর কাটতেই যায় না। আর বাড়িটা না সত্যি কেমন যেন খুব নির্জন, কেমন গা ছমছম করার মতো একটা ব্যাপার আছে এই বাড়িতে। বহু দূর পর্যন্ত কোনো জনপ্রাণী থাকে বলে তো মনে হয় না। আর মুকিতের আবার একটু ভূতের ভয় আছে, সেই কারণেই তো একজন লোক খুঁজছিল সে, যার ভরসায় রাতটা অন্তত নিশ্চিন্তে ঘুমানো যায়। আরে বুড়োকে সে যতই ধমকাত না কেন, সে আসাতে মুকিত বরং খুশি হয়েছে। এ যেন অনেকটা মেঘনা যাইতে জলের মতো। আজ রাতে এই অশুভ বৃষ্টির মতো, এসব কথা ভাবতে ভাবতেই জানালার ধারে এসে বসে মুকিত। বৃষ্টির তেজ অনেকটাই কমে গেছে, বৃষ্টির ফোঁটাগুলো যেন এখন অনেকটাই মোলায়েম হয়ে পড়েছে। বাতাসে মাটির সোঁদা গন্ধে ঘরটা ভরে গেল যেন। একজন নতুন সঙ্গী পাওয়ার আনন্দ আর প্রকৃতির এই অপূর্ব শীতল রূপ দেখতে দেখতে হঠাৎ মুকিত খেয়াল করে এই বৃষ্টির মধ্যেও একটা বাদুড় উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন এই বাড়িটির চারদিক দিয়েই বাদুড়টা ঘুরপাক খাচ্ছে। কেমন যেন অদ্ভুত মনে হতে থাকে এই সবকিছুই মুখিদের কাছে। তার শরীর শিউরে ওঠে, না এখানে আর বসে থাকা যাবে না, এবার ঘুমোতে যেতে হবে। যখনই মুখে চেয়ার ছেড়ে উঠতে যায় তখনই যেন বাদুরটা চিৎকার করে ওঠে। উমা, এ কি বাদুরের গলা দিয়ে যেন অবিকল মানুষের গলার মতো আওয়াজ বেরোচ্ছে? বাদুরটা চোখের নিমেষে সাই করে উড়ান দিয়ে এসে জানালার গ্রিলের উপর বসল। চমকে উঠল মুকিত, পিছিয়ে যেতে যেতে বিছানায় পা বেঁধে পড়ে গেল মুকিত। বাদুরটার গলা দিয়ে অদ্ভুত একটা হাসির শব্দ বেরিয়ে আসলো। মুকিত কিছু বুঝে ওঠার আগেই বাদুরটা যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চোখের নিমেষে সেখান থেকে উড়ে চলে গেল। মুকিত কোনো রকমের সাহস করে নিচে নেমে আসে, এসে দেখে সে বুড়োটা মোমবাতির আলোয় নিজের কুচির মধ্যে কি যেন খুঁজছে। মুকিতকে এভাবে নেমে আসতে দেখে সেও এগিয়ে যায়।
কি কি হয়েছে বাবাজি, তুমি তোমার তো হাঁপাচ্ছ কেন?
আপনি আপনি কোনো আপনি কোনো চিৎকার শুনতে পেয়েছেন?
চিৎকার? কিসের চিৎকার?
চিৎকার চিৎকার আবার কিসের হয়, মানুষের চিৎকার? আপনি কোনো চিৎকার শুনতে পাননি?
আমি না তো বাবাজি, আমি তো কোনো চিৎকার শুনিনি।
কোনো কোনো হাসির আওয়াজ? কোনো কোনো ভয়ানক হাসির আওয়াজ?
না বাবাজি, আমি আমি কোনো চিৎকার বা হাসির আওয়াজ শুনিনি। কেন, কি হয়েছে?
আমি আমার ঘরে শুনলাম একটা বাদুর অনেকক্ষণ ধরে এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ একটা চিৎকার দিয়ে জানালায় এসে বসল, তারপর তারপর সেই অট্টহাসি। উফ, কি ভয়ঙ্কর!
কি বলছো কি বাবাজি, চিৎকার হাসি, বাদুরের হাসি?
আপনি এত জোরে হাসছেন কেন, এতে হাসির কি আছে? আমি ভয়ে মরে যাচ্ছি আর উনি উনি হাসছেন।
হাসবো না, হাসবোই তো, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এটা ভুতুলে বাড়ি, এখানে সব অদ্ভুত ঘটনা ঘটাই তো স্বাভাবিক, তাই না?
চুপ করেন তো আপনি, এটা মোটেই কোনো ভুতুলে বাড়ি নয়, হতেও তো পারে, এটা আমার মনের ভুল। হ্যাঁ, আমার মনেরই ভুল।
মনের আবার ভুল হয় নাকি বাবাজি? মন যা বলে তা সব সময় ঠিক হয়, যেমন আমার মন যা বলছে তাই আসলে ঠিক।
কি কি বলছে আপনার মন, কি ঠিক?
আমার মন, আমার মন বলছে এই বাড়িতে কোনো অশরীরী আত্মা আছে, এসব বহুদিনের পুরনো ফেলে রাখা বাড়িতে অশরীরী আত্মারা ঘোরাফেরা করে, নতুন কেউ এলে তারা চায় না এখানে কেউ থাকুক, তাই তারা সেই সব মানুষদের ভয় দেখায়, ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে চায়। বুঝতে পারছো না, তেমনি কোনো আত্মা তোমাকে ভয় দেখিয়েছে?
এসব এসব কি বলছেন আপনি, আপনার মাথা ঠিক আছে তো? যত সব মূর্খের মতো কথা বলছেন।
কি বাবাজি, ভয় পেয়ে গেলে তো, আপনি তো বুঝতে পারছো না তোমার ঘরে সেই আতঙ্ক, তোমার অনেকখানি কেটে গেছে, কি টের পাচ্ছ? ভয় কেটে গেছে না?
তাই তো, আশ্চর্য, সত্যি আমার ভয় অনেকটা কেটে গেছে, তাই তো।
কি বলেছিলাম না, আমাকে আশ্রয় দিলে তোমার উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না।
কিন্তু আপনি কিন্তু আমাকে সত্যি ভয় পাইয়ে দিয়েছিলেন, সেটা কিন্তু আপনার একদম উচিত হয়নি।
ভয় না দেখালে তো তোমার আসল ভয় কাটতো না বাবা যে, আর তুমি ঘুমোতেও পারতে না। এখন যাও, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, আমি তো আছি। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। ভোরে উঠে তো তোমাকে অফিসে যেতে হবে, আবার ওগুলোকে মনের ভুল মনে করে যাও ঘুমিয়ে পড়ো।
আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি।
তাহলে বাবাজি, আমার চাকরিটা এবার পাকা তো? এরকম ভয় তাড়ানোর মেশিন কিন্তু তুমি আর দুটি খুঁজে পাবে না।
সে আমি আগেই ভেবে নিয়েছিলাম আপনার চাকরি পাকা। আপনাকে এখন এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না, এবার শান্তি তো? ও, তবে একটা কথা, আপনার ওই পিকুলিয়ার হাসিটা কিন্তু ক্ষমাতে হবে বলে রাখলাম।
ঠিক আছে ঠিক আছে।
সেদিন রাতের মতো নিশ্চিন্তে মুকিত ঘুমোতে গেল। বেচারাকে অনেক ভোরে উঠতে হয়, সূর্য ওঠার আগেই তাকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। দেরি হলেই তো আর রক্ষে নেই, নির্ঘাত চাকরি মাত্র, আর ফিরতে হবে সেই সূর্য ডুবে। তার পরের দিন সারাদিনে এই অদ্ভুতরে বাড়ি থেকে জয়নাল তার ঘোড়া পা নিয়ে পরিপাটি করে সাজিয়ে ফেলল। বাজার করে নিয়ে এসে করে ফেলল মজার মজার সব রান্না বান্না। কেউ বলতেই পারবে না এটা কোনো পুরনো দিনের বাড়ি বা ব্যাচেলারের বাড়ি। জয়নালের কাজের ধরন দেখে মনে হচ্ছে যেন এই বাড়িটা তার কত দিনের চেনা পরিচিত। বোঝাই যাচ্ছে না সে এখানে নতুন। রাতে মুখে বাড়ি ফিরে জয়নালের কাণ্ডকীর্তি দেখে তো অবাক। খাবার টেবিলে বসে না চাইতেও জয়নালের প্রশংসা না করে পারল না সে।
আরে বা, আপনি তো এই বাড়ির চেহারাই পাল্টে দিয়েছেন। আর না বলে পারছি না, আপনার রান্নার হাতও কিন্তু চমৎকার।
বলেছিলাম কি না, আমাকে এখানে থাকতে দিলে আর যাই হোক আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না।
হ্যাঁ, তাই তো দেখছি। তবে এমনটাই যে হবে সেটা আমি আগে বুঝতে পেরেছিলাম। যাক, বহুদিন পর যেন তৃপ্তি করে পেট ভরে খেতে পারবো বলে মনে হচ্ছে।
বাবাজি, তবে এই বাড়িতে থাকাটা সত্যি খুব মুশকিল। আমার তো দিনের বেলাতেই গা ছমছম করছিল। আমি বলি কি বাবাজি, অফিসে বলে একটা অন্য বাড়িতে থাকার বন্দোবস্ত করেন আপনি। এসব বাড়িতে সত্যি সত্যি কিন্তু অশরীরী আত্মারা ঘোরাফেরা করে।
আবার আপনি এসব কথা তুললেন? কাল রাতেই যে আপনি আমাকে কত সাহস জুগিয়ে ঘুমোতে পাঠালেন, আবারও আজ?
কাল তো আপনার ভয় কাটানোর জন্য সব করেছিলাম, বিষ দিয়ে বিষ তোলা আর কি। ভয় পাবার কিচ্ছু নেই, তবে সময় থাকতে সাবধান হয়ে যাওয়া ভালো, না হয়তো পরে আবার আফসোস করতে হবে।
না, এই বাড়ি ছেড়ে আমার কোথাও যাওয়া সম্ভব না, আমাদেরকে এখানেই থাকতে হবে। আপনার যদি বেশি ভয় লাগে তাহলে আপনি চলে যান।
আসালেন বাবাজি, আমার কোনো ভয় ডর নাই, তবে আমি আপনাকে নিয়ে চিন্তা করছিলাম আর কি। এত জোয়ান বয়সে আপনার যে ভয়, তবে কখন কোন অশরীরী আত্মার ডাকে আপনি না আবার কখন কুপ্রকাত হয়ে যান। আর আমি কিন্তু আপনার পিছু ছাড়ছি না বাবাজি, আপনি যেখানে আমি সেখানে, ঠিক ছায়ার মতো সাথে থাকবো আপনার, একেবারে পিছু পিছু।
ঠিক আছে, যান, আপনিও খেয়ে ঘুমিয়ে পড়েন, সারাদিন অনেক খাটাখাটনি করেছেন, এবার আপনার বিশ্রামের প্রয়োজন।
আমাকে নিয়ে ভাবতে হবে না বাবাজি, আপনি আপনাকে নিয়ে ভাবেন। শুভরাত্রি।
শুভরাত্রি।
বন্ধুরা, একটা কেমন যেন গা ছমছমে একটা পরিবেশ বিরাজ করছে আজকে কুয়াশার কাহিনীতে। আমরা কুয়াশার মূল গল্প শুনছি, প্রথম অংশে শুনে ফেলেছি, এবার পরের অংশে যাব। অনেক বন্ধু লেগেছে, খুব ভয় করছে, অনেকেই বলেছেন যে খুব ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আগেই বলেছিলাম আজকে যারা খুব বেশি ভয় পান প্লিজ তারা শুনবে না। তো ঠিক আছে, চলে যাচ্ছে পরের অংশে। মাত্র দুইটা মাত্র চরিত্র দেখতে পাচ্ছি, দেখি সামনে কি আছে, পরের অংশে কি আমরা শুনবো। আর আমাকে লিখে পাঠাবেন যে কোনো মোবাইল ফোন থেকে 2221 এই ঠিকানা, আর জেসমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও ফ্যান পেজে শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, সেখানে চলছে কুয়াশা এবং সঙ্গে আছি আমি শর্মি। মুকিত ঘরে এসে ল্যাপটপটা খুলে বসে, অফিসের কিছু কাজ বাকি পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে। কিছুক্ষণ কাজ করে তার আর ভালো লাগছিল না, তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে। কি যে শুরু হয়েছে কিছুদিন ধরে, সারা দিন গুমোট গরম আর রাতে ঝুমছে বৃষ্টি। এরকম আবহাওয়ায় কাজে মন বসে নাকি? বেশ কিছু মুভি জমে আছে ল্যাপটপে, আজকে মুভি দেখা যাক না। ঘরের মধ্যে বৃষ্টি থেকে ঠান্ডা হাওয়া, পেট ভর্তি সুস্বাদু খাবার, চনমনে মন আর তার সাথে কোনো অ্যাকশন মুভি। আহ, জীবনে এর থেকে বেশি আর কি সুখ চাইতে পারে মানুষ? ফুরফুরে মন নিয়ে ট্রান্সফরমার দেখা আরম্ভ করলো মুকিত। অসম্ভব ভালো একটা মুভি, এক মনে দেখেই চলেছে, দেখেই চলেছে। ভীষণ শ্বাসরুদ্ধকর কিছু সিকোয়েন্স আছে, মনোযোগ অন্যদিকে যাবার কোনো প্রশ্নই আছে না। কাল রাতের ভয়ের সব অভিজ্ঞতা নিমেষে ভুলে গেল মুকিত। বেশ ভালো তো, এখন থেকে প্রতি রাতে মুভি দেখে সময় কাটিয়ে দেবে ঠিক করলো মুকিত। মুকিতের কানে হেডফোন বোঝা, আর ওদিকে ল্যাপটপের পর্দায় চলছে চরম উত্তেজনার একটা দৃশ্য। হঠাৎ করে ল্যাপটপের পর্দাটা টিভির পর্দার মতো ঝিরঝির করতে লাগলো। টিভির কানেকশন চলে গেলে যেমন হয় তেমন ব্যাপারটা এত আচমকা ঘটল যে এরকম কিছুর জন্য মুকিত মোটেই প্রস্তুত ছিল না। আর ঝিরঝির শব্দটাও এত জোরে হয়েছিল যে মনে হচ্ছিল মুকিতের কানের পর্দাই ফেটে যাবে। খুব দ্রুত কান থেকে হেডফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে বেশ পিছিয়ে বসল মুকিত। তারপর ভীত চোখে আশেপাশে তাকালো, কেউ আছে কিনা, কই, কেউ নেই তো। তবে হঠাৎ এরকম হলো কেন? ল্যাপটপে এরকম ঝিরঝির কেন করবে? এটা তো টিভি না। তবে কানেকশন যাওয়ার প্রশ্নই তো ওঠে না যে এরকম হবে। তাহলে উমা, এ কি ল্যাপটপের স্ক্রিনে কি যেন একটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো, একটা মানুষের মুখ। মানুষ না, না মানুষের মুখ এমন হবে কেন? এত ভয়ঙ্কর অস্পষ্ট স্ক্রিনে মাঝে মাঝে ভেসে উঠছে বিকৃত ক্ষত বিক্ষত মুখটা, তারপর আবার চলে যাচ্ছে। কি যেন বলতে চাইছে সে, কি বলতে চাইছে? মুকিত ভয়ে নড়তেই পারছে না, গলা দিয়েও আওয়াজ বেরোচ্ছে না তার। সে এই অবস্থায় কোন সাহসে হেডফোনটা কানে লাগিয়ে শুনবে যে সে বিকৃত মুখটা কি বলতে চায়? তারপর অনেক কষ্টে সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা হাতে হেডফোনটা খুলে ফেললো মুকিত। এখনো মাঝে মাঝে মুখটা ভেসে আসছে স্ক্রিনে, হেডফোনটা খুলে ফেলতেই শোনা গেল এক অশরীরী কণ্ঠ। মুকিত আর পেরে উঠে প্রচন্ড আতঙ্কে বিছানা ছেড়ে উঠে পড়ে, ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে আসে। তারপর এদিক ওদিক সাবধানে দৃষ্টি ফেলে এগোতে এগোতে বারবার হোঁচট খেতে থাকে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তো প্রায় পড়েই যাচ্ছিল। হুড়মুড় করে নেমে আসতেই মুকি দেখতে পেল জয়নাল সিঁড়ির গোড়ায় উল্টো দিকে মুখ করে সোজা হয়ে বসে আছে, অনেকটা ধ্যানের মতো ভঙ্গিতে। এবার কি কি হচ্ছে এসব? এ বাড়িতে একই তো নিজের ঘরে ওইসব ভুতুরে কাণ্ড, তারপর আবার এদিকে বুড়োর এসব অদ্ভুত আচরণ, কি হচ্ছে এসব?
এসব এসব কি করছেন আপনি? এভাবে বসে আছেন কেন?
পাহারা দিচ্ছি। কেন বাবাজি, কি হয়েছে? আবার কেন এভাবে হাঁপাচ্ছ?
অদ্ভুত তো, আমার ঘর থেকে এত উচ্চস্বরে চিৎকার শোনা গেল, আর আর আপনি আপনি কিছুই জানেন না। এই আপনার পাহারা দেয়া?
আমি তো কিছুই শুনিনি বাবাজি। আপনার ঘরে যাতে কেউ না যেতে পারে তাই তো আমি সিঁড়ির গোড়ায় বসেছিলাম।
ভূত আসলে কি আর সিঁড়ি দিয়ে আসবে নাকি? সিঁড়িতে বসে থাকলে আমার উপকারটা কি হবে? বরং উল্টো আপনাকে এভাবে বসে থাকতে দেখে আমি আরো বেশি ভয় পেয়েছি।
শুয়ে থাকলে যাতে ঘুমিয়ে না পড়ি সেই জন্যই তো বসে বসে পাহারা দিচ্ছিলাম।
এসব কি হচ্ছে?
This track was downloaded from fusionbd.com.
আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রতি রাতেই অদ্ভুত সব ঘটনা ঘটছে, কেন হচ্ছে এসব? আমার আর ভালো লাগছে না।
দাঁড়ান 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 বাবাজি, একটু ঠান্ডা হয়ে বসে পানি খান।
উফ, সত্যিই আর পাচ্ছি না, এভাবে কি থাকা যায়? সারাদিন খাটাখাটনি করে এসে রাতের বেলায় কি এসব ভালো লাগে?
আমি তো আপনাকে বলেছিলাম বাবাজি, এখানে থাকাটা কারোর জন্যই নিরাপদ না। এসব বাড়িতে অনেক অতৃপ্ত আত্মা আশ্রয় খুঁজে নেয়, তাই তারা এসব জায়গায় অন্য কারোর অনুপ্রবেশ পছন্দ করে না। কেউ যদি ভুল করে এসেও যায় তারা তাকে তাড়িয়ে দিতে চায়। আপনাকেও তারা তাড়িয়ে দিতে চাচ্ছে বাবাজি, সেটা কি আপনি বুঝতে পারছেন না?
আরে রাখেন আপনার এসব ফালতু কথা, আমি এখানে এসেছি তো কয়েক সপ্তাহ হয়ে গেল, কই কোনোদিন তো এরকম কিছু হয়নি। সব তো হচ্ছে আপনি আসার পর থেকে।
আপনি অকারণে আমাকে দোষারোপ করছেন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, পরিবারের লোকজন কোনো মুরব্বীর কাছে শুনে দেখুন, তারাও আপনাকে আমার মতোই সাবধান করবে। যারা আপনার ভালো চায় তারা কেউ চাইবে না আপনি এখানে থাকেন।
আচ্ছা এক মিনিট এক মিনিট, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন না তো? যখনই আমার সাথে এসব ঘটনা ঘটছে তখন কিন্তু আপনি আমার সামনে ছিলেন, আর তার ঠিক পরের মুহূর্তেই আপনাকে আমি খুবই সন্দেহজনক অবস্থায় দেখছি। তার মানে কি এটাই ধরে নেওয়া উচিত না যে আপনি এসব করছেন বা করাচ্ছেন?
বাবাজি আমি সেসব কেন করতে যাব? তোমাকে ভয় দেখিয়ে আমার কি লাভ?
আপনার কি লাভ তা আপনি ভালো জানেন, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনি এসব করছেন। আপনি কোনো জাদুবিদ্যা বা এরকম কোনো কালো জাদু জানেন, আপনার ওই পুটলির মধ্যেই ওসব সরঞ্জাম আছে, আপনিই আমার পেছনে লেগেছেন।
আরে বাবা না, আমি এসব কিচ্ছু করিনি, একটু বোঝার চেষ্টা করো, আমি কোনো জাদুবিদ্যা জানি না, আর আমার পুতলির মধ্যে সেরকম কিচ্ছু নেই, তুমি দেখো আমার জিনিসপত্র সব দেখে দাও।
জয়নাল তার কাপড়ের পুতলিটা খুব সযত্নে নিয়ে আসে, তারপর খুব ধীরে ধীরে সাবধানে আর যত্ন করে পুতলিটা খোলে। পুতলির ভেতর থেকে খুব আলতো করে একটা জিনিস বের করে মুখের সামনে সাজিয়ে রাখতে থাকে। পুতলির মধ্য থেকে বের হয় দুইটা পুরানো ঝুরঝুরে প্যান্ট, দুইটা রং ওঠা শার্ট, টুথপেস্ট, ব্রাশ, সাবান, চিরুনি, নিত্য প্রয়োজনীয় সব জিনিস। ব্যতিক্রম বলতে শুধু একটা জিনিস, একটা কিশোরী মেয়ের ছবি। কার ছবি এটা? সবার মনেই নিশ্চয়ই এই প্রশ্নটাই আগে এসেছে, কিন্তু মুকির যেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে এড়িয়ে চলে যায়। সে পুকুরের বাকি জিনিসগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে, সাবানের গন্ধ শুঁকে দেখে, পেস্টের টিপ থেকে টুথপেস্ট বের করে দেখে, শার্ট প্যান্টের ভাঁজগুলো খুলে খুলে দেখে, এমনকি চিরুনির দাঁতগুলো ফাঁক করে করে দেখে। যখন কিছুই পায় না, তখন সে ছবিটা নিয়ে বসে, ছবিটার মধ্যে কি যেন খোঁজার চেষ্টা করে। তারপর সে জয়নালের কাছ থেকে জানতে চায়,
কে এটা, কার ছবি এটা?
এত কিছু দিনে আপনি কি করবেন বাবাজি?
প্রশ্নের পিঠে প্রশ্ন না করে বলুন, ছবির এই মেয়েটি কে?
এটা আমার মেয়ে বাবাজি, 7 বছর আগে ও মারা যায়, ও ছাড়া আমার এই দুনিয়ায় আর কেউ ছিল না। একদিন সকালে আমাদের বাড়ি থেকে একটু দূরে ওর লাশ পাওয়া যায়, কিন্তু ওর মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি, ডাক্তারও বলতে পারেনি। আর আমার মতো গরিব মানুষের পক্ষে কোর্ট কাচারি, পুলিশের পিছনে কাটানোর মতো সময় বা অর্থ কোনোটাই ছিল না, আর তাছাড়া ওসব করে আর কি হবে? আমার মেয়েটাকে তো আর ফেরত পাব না। পেয়েছেন বাবাজি আপনার প্রশ্নের উত্তর?
আপনার বাড়ি কোথায়, আর আপনার বাড়ি ঘর ছেড়ে আপনি এখানেই বা কেন চলে এসেছেন?
বাবাজি, আমি আপনাকে যা যা বলেছি, আপনি যা যা শুনেছেন, সেটুকুতেই সন্তুষ্ট থাকেন, এর বেশি কিছু জানতে চাইবেন না, এর বেশি কিছু আমি আপনাকে বলবো না, শুধু আপনার ভালোর জন্য বলছি। এখনো সময় আছে, এখান থেকে চলে যান, আর আজকের রাতটা নিচের কোনো ঘরে কাটিয়ে দেন, উপরের ঘরে থাকাটা মনে হয় খুব বেশি নিরাপদ না। যান, ঘুমিয়ে পড়ুন, আমি আপনার ঘরের সামনেই থাকব।
জয়নালের কথার মধ্যে এক ধরনের নির্ভরতা খুঁজে পেলেও মুকিতের মন থেকে ভয় কিছুতেই দূর হচ্ছিল না। তবুও সে নিচে ড্রয়িং রুমের পাশে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে কাল অফিসে গিয়েই বাড়ি বদলের জন্য অ্যাপ্লিকেশন করবে। তারপর গত 2 দিনের ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনার কথা ভাবতে ভাবতে কখন যে মুকিত ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পরেই শুরু হয় এক নতুন সকাল। খুব ভোরেই মুকি বেরিয়ে যায় বাসা থেকে, আর জয়নালের এই বাড়িতে শুরু হয় 2 দিন। প্রথম দিনের মতোই সারা দিন ধরে বাড়ির কাজ করে তার ক্লান্ত শরীর একটু বিশ্রাম চায়। রাত জেগে মালিক আর এই বাড়ির দেখাশোনা যে তাকেই করতে হয়, সব দায়িত্ব তারই, তাই না?
Ha 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 ha
মুকিত রাতে বাড়ি ফিরে আসে। এই বাড়ির পরিপাটি করে গোছানো রূপ মুকিতকে মনে করিয়ে দেয় নিজের বাড়ির কথা। মুকিতের বাড়ি ঠিক এমনি সাজানো গোছানো একটা সংসার। কতদিন যায় না সে বাড়িতে, কতদিন, কত মাস, কত বছর, কতদিন দেখে না মাকে। তার মা খুব সুন্দরভাবে তাদের সংসারটাকে সামলাত, আর বাবা জীবনের সব সমস্যার সমাধান মিলত শুধুমাত্র এই একজন মানুষের কাছে। রাতে খাবার টেবিলে চলতে মুখরোচক খাবারের সাথে আনলিমিটেড আড্ডা। কোথায় গেছে সেসব দিনগুলো, আর কি কোনো দিনও ফিরবে না।
রান্না কেমন হয়েছে বাবাজি?
ভালো।
কাল তো খুব মজা করেই খেলেন, আর আজ শুধুই ভালো বলছেন বাবাজি। সব ঠিকঠাক আছে তো? লবণ ঝাল?
না না, সবই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই।
তাহলে এত কি ভাবছেন বাবাজি? আবার ভাবছেন না তো যে আপনার খাবারে আমি বেশ মিশিয়ে দিয়েছি?
এসব কি বলছেন আপনি? মাথাটা তো ঠিক আছে তো আপনার? খাবারে বিষ মিশিয়েছেন মানে কি বলতে চাইছেন আপনি? কি করতে চাইছেন আপনি আমার সাথে?
বাবাজি আপনি শান্ত হন, আপনার ভাবনার জগৎ থেকে আপনাকে বের করে আনার জন্যই ও কথা বলেছিলাম আমি। বাবাজি তো দেখে মজাও বোঝেন না। নিন নিন, খেয়ে নিন, খাবারে কোনো সমস্যা নেই, আমি নিশ্চিত করে বলছি। আমি থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তা বাবাজি বাড়ি বদলের কথা বলেছিলেন অফিসে?
বাড়ি বদল বললেই তো আর বাড়ি বদল করা যায় না, অনেক কাজ আছে, প্রচুর ফর্মালিটি আছে, সেগুলো তো করতে দিন, আমার মাথা খারাপ করেন না তো আপনি।
আচ্ছা ঠিক আছে বাবাজি, সবই তো বুঝলাম, শুধুই আপনাকে মনে করিয়ে দে আর কি। অশুভ অশরীরী আত্মাদের থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। এই বাড়ির বাতাস আমার ঠিক ভালো লাগছে না বাবাজি, কেমন যেন একটা পৈশাচিক ঘটনার আলামত বয়ে বেড়াচ্ছে এখানকার বাতাস।
আপনি আবার শুরু করলেন?
সময় থাকতে সাবধান হতে বলছি বাবাজি, ওইসব আত্মা যদি আপনাকে আক্রমণ করে তাহলে কি আমার মতো অথর্ব মানুষ সেসব আত্মার সাথে বেড়ে উঠব? ওরা যে অকল্পনীয় শক্তির অধিকারী হয়, ওদের সাথে বেড়ে ওঠার মতো শক্তি যে কারোর নেই বাবাজি।
আমি উঠলাম, আমার খাওয়া শেষ, আপনিও খেয়ে ঘুমিয়ে যান।
আমার আর ঘুম, আমি ঘুমালে আপনাকে পাহারা দেবে কে?
আপনি তো বললেন ওসব আত্মার সাথে পেরে ওঠার ক্ষমতা কারোর নেই, তাই খামাখা আপনার পাহারা দেওয়ার দরকার কি? আমার সুরক্ষা আমি নিজেই করতে পারব।
ফেরার পথে ঘুমের ওষুধ নিয়ে এসেছে মুকিতা। এখন থেকে মনে হচ্ছে এটার উপরে নির্ভর করতে হবে। ওষুধ খেয়েই শুয়ে পড়ল মুকিত, খানিক বাদেই ঘুমে বিভোর। তুমুল বৃষ্টির রাতের শান্তির ফুল, কত রাতে ঠিক জানা নেই, হঠাৎ প্রচন্ড শব্দে ঘুম ভেঙে যায় মুকিতের। কিছু একটা পড়ে ভেঙে যাওয়ার শব্দ, চমকে এক লাফে উঠে বসে মুকিত। আবার হলো শব্দটা, হ্যাঁ আবার হলো শব্দটা। আরে কি হচ্ছে বাইরে, কে কি ভাঙছে? এদিকে বাইরে মনে হচ্ছে ভাঙচুরের পরিমাণ বেড়েই চলেছে। কি করবে এখন মুকিত? ভয় থেকে বেশি রাগ হচ্ছে মুকিতের। বুড়োটা গেল কোথায়? সে কি আজও কিছুই শুনতে পাচ্ছে না, নাকি মুকিতের সন্দেহই ঠিক? ওই জয়নালিনী কি হাত আছে এসবের পেছনে? বিছানা থেকে উঠে দাঁড়ায় মুকিত, আর তার ভয় পেলে চলবে না, একটা ব্যবস্থা তাকেই আজ করতে হবে। বাইরের ঘরে এসে অবাক হয়ে যায় নাকি, ঘরের সব জিনিসপত্র হাওয়ায় ভাসছে, এইদিক থেকে ওদিকে আছড়ে আছড়ে পড়ছে সবকিছু। সে ঘরে এসে দাঁড়াতেই সব জিনিসগুলো যেন তার দিকে এগিয়ে আসছে, ওকে ভয় চিৎকার করে ওঠে।
না না, জয়নাস, জয়নাস সাহেব, জয়নাস সাহেব, কোথায় কোথায় আপনি? না না, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও বাঁচাও।
মুকিতের চিৎকারের সাথে সাথে সব দোল পার থেমে যায়। মুকি তাকিয়ে দেখে ঘরের সব কিছু তছনছ হয়ে পড়ে আছে। মুকি ছিটিয়ে আছে ঘরের দেয়াল ঘেঁষে, আর তার ঠিক পাশেই দেয়ালে টাঙানো একটা পেন্টিং, শুধুমাত্র সেই পেন্টিংটা একটু একটু করে কাঁপছে, আর সে কাঁপুনি একটু একটু করে বেড়েই চলেছে। এতক্ষণে সেদিকে চোখ যায় মুকিতে, ভীত পায়ে পেন্টিংটার সামনে গিয়ে দাঁড়ায়। সামনে গিয়ে দাঁড়াতেই পেন্টিংটার থেকে একটা রক্তাক্ত হাত বেরিয়ে আসে। মুকি পিছিয়ে যাওয়ার আগেই হাতটা শক্ত করে চেপে ধরে মুকিতের গলা। মুকি চিৎকার করতে গিয়েও পারে না, তারপর সে তার সর্বশক্তি দিয়ে সেই হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিন্তু তাও পারে না। কোথা থেকে যেন ভয়ঙ্কর কিছু শব্দ ভেসে আসতে থাকে, শেষ হয়ে আসতে থাকে, নেটিয়ে পড়তে থাকে মুখ। ঠিক এমন সময় হাজির হয় সেই বৃদ্ধ, হাতে লাঠি তুলে নিয়ে সজোরে আঘাত করতে থাকে সেই রক্তাক্ত হাতে। একসময় হাতটা মুকিতকে ছেড়ে আবার পেন্টিংয়ের ভেতরে ঢুকে যায়। জয়নাল মুকিতকে ধরে সোফায় বসিয়ে দেয়। মুকিত এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয় জয়নালের।
চলে যান, আপনি আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। কোথায় ছিলেন আপনি এতক্ষণ? আজও কি আপনি কিছু শুনতে পাননি?
আমি তো সারা বাড়িটা হলতে ছিলাম বাবাজি, আমি সত্যি আজও কিছুই শুনতে পাইনি।
আমি আমি সব বুঝতে পারছি, এসব এসব আপনারই কাজ, আপনি সাথে করে কোনো অশুভ আত্মাকে এই বাড়িতে নিয়ে এসেছেন। কই, আপনি আসার আগে তো এ বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটেনি? সত্যি করে বলেন, কি চান আপনি, আর আর কি চাই আপনার সাথে সেই অশুভ আত্মা? আপনি চান তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? যাব না, আমি এখান থেকে কোথাও যাব না, গেলে গেলে আপনি যাবেন, আপনি চলে যাবেন এই বাড়ি থেকে, আমার আপনাকে কোনো দরকার নেই।
আপনি অকারণেই আমাকে সন্দেহ করছেন বাবাজি, আমি কোনোদিন এই ধরনের অদ্ভুত ঘটনার মুখোমুখি হইনি। আপনি আমাকে বিশ্বাস করেন, আমার মনে হয় এ বাড়িতেই কোনো সমস্যা আছে।
এই বাড়িতে কোনো সমস্যা নেই, সমস্যা আপনার। আপনি আপনি আপনার সাথে করে আপনার মেয়ের আত্মাকে নিয়ে বেড়ান, যেখানে যেখানে যান সেখানেই কোনো না কোনো অশুভ কিছু বয়ে নিয়ে বেড়ান। এজন্যই তো আপনি আপনি আপনার নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে থেকে বেড়ান, অন্যের অনিষ্ট করার জন্য। আপনি ঠিকই বলেছিলেন, এসবের পিছনে কোনো অশুভ আত্মার হাত আছে, আর সেই অশুভ আত্মা হলো আপনার মেয়ের আত্মা, যার মৃত্যুর কারণ কারোর জানা নেই। কি চাই আপনার মেয়ে?
খবরদার বাবাজি, আমার মেয়েকে এসবের মধ্যে টেনে আনলেন না। আমার মেয়েকে যদি এসবের মধ্যে টেনে আনেন খুব খারাপ হয়ে যাবে। কিন্তু আমি বারবার করে আপনাকে বলছি, আমার বা আমার মেয়ের কারোর এসবের পিছনে কোনো হাত নেই, এসব আপনার ভুল ধারণা। আর তাই আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না।
জয়নাল ওখান থেকে চলে আসে নিজের ঘরে। মুকিত কিছুক্ষণ বসে স্থির হয়ে নিজের ঘরে চলে যায়। এই বাড়ির সমস্যা তো আসলে কোথায়, আসলে কে এসবের জন্য দায়ী? জয়নাল, জয়নালের মেয়ের আত্মা, এই পুরনো দীর্ঘদিনের অব্যবহৃত পোড়ো বাড়ি, কে কে ঘটাচ্ছে এসব ঘটনা? মুকিতের এখন কি করা উচিত? জয়নালেরই বা এখন কি করা উচিত? রহস্য ক্রমে জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। কে করবে এই রহস্যের সমাধান? কার কাছে আছে এই ভৌতিক রহস্যের সমাধান? বন্ধুরা, আপনাদের কাছে আছে কি এর কোনো সমাধান? আপনাদের কাছে আছে কি কোনো সমাধান? না, গল্প শেষ হয়নি, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। ফিরে সোজা চলে যাবো পরের পর্বে, তারপর দেখি সেখানে কি হয়। ভয়, আমিও কথা বলতে পারছি না। সঙ্গে থাকবেন, লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। আর যে স্বামীর সঙ্গে আছে কুয়াশায় আর শুনছেন এবিসি রেডিও 90.2। পরদিন সকালেও দিন শুরু হয় সেই একই নিয়মে। দিনের শেষেও এই বাড়ির চেহারা থাকে অন্যান্য দিনের মতো। সেই টিপটপ গোছানো বাড়ি, টেবিল ভর্তি খাবার, চেয়ারে বসা মুখী আর প্রভু ভক্ত জয়নাল। সারাদিন অনেক ভেবেও শেষ পর্যন্ত জয়নালকে আসল দোষী মানতে পারেনি মুকিত। সে হয়তো অযথাই বুড়ো মানুষটাকে সন্দেহ করছে। আবারও ক্লান্ত শরীর নিয়ে শুতে যায় মুকিত। ঘুমের ওষুধে ভালোই কাট দিচ্ছে মনে হচ্ছে। খানিক বাদেই ঘুমিয়ে পড়ে মুকিত। বৃষ্টির স্নাত গভীর রাতে আবারও ঘুম ভেঙে যায় মুকিতের। আজ তার কানে আসে করুণ এক কান্নার শব্দ। ঘর ছেড়ে বেরিয়ে আসে মুকি। জয়নালের কান্নার আওয়াজ সে পরিষ্কার বুঝতে পারছে। কেন কাঁদছে লোকটা? কি হয়েছে তার? মুকিত এগিয়ে যেতে থাকে জয়নালের ঘরের দিকে। আর তখন ওই ঘরের থেকে হঠাৎ শোনা যায় এক আত্মচিৎকার। মুকিত দৌড়ে গিয়ে ঢোকে জয়নালের ঘরে। জয়নালকে দেখতে পায় আর তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। একভাবে কাঁদছে সে, আর সে দুহাতে আঁকড়ে আছে একটা মেয়েকে। মেয়েটার চুল থেকে ফোটায় ফোটায় রক্ত পড়ে ভেসে যাচ্ছে ঘরের মেয়েকে। সাহস করে তাদের দিকে এগোতেই রক্ত হিম হয়ে যায় মুকিতে। মেয়েটার মুখটা কি বিভৎস, ক্ষত বিক্ষত। মুকিত ভয়ে পিছিয়ে যেতেই ধাক্কা খায় পুরনো আলমারিটার দরজার সাথে। সাথে সাথে আলমারি থেকে তার কোলে এসে পড়ে একটা কঙ্কাল। জয়নালে চমকে উঠে পিছন ফিরে তাকায় আর তার হাত থেকে পড়ে যায় মেয়েটার লাশ। জয়নাল এগিয়ে আসতে থাকে মুকিতের দিকে।
খবরদার, খবরদার, একদম এগোবেন না, আমার কাছে আসবেন না। আপনি দূরে যান, দূরে যান।
আপনি বুঝতে পারছেন না বাবাজি, আপনার ভুল হচ্ছে, আপনি আমাকে ভুল বুঝছেন।
না না, আমি ঠিকই বুঝেছি, আপনি আপনাকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। আপনিই দায়ী এসব কিছুর জন্য, আপনিই দায়ী।
না বাবাজি, আমি কিছুই করিনি, আপনি ভুল বুঝছেন।
মুকিত পেছাতে থাকে, জয়নালও তার পিছু নেয়। মুকিতের পথ আগলাতে চেষ্টা করে। মুকিত দৌড়ে বাড়ির থেকে বেরিয়ে যেতে চান, কিন্তু এ কি, দরজা কেন খুলছে না? শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা খোলার চেষ্টা করে মুকিত, কিন্তু কিছুতেই খুলতে পারে না। এদিকে জয়নাল তার কাছাকাছি চলে এসেছে প্রায়, আর একটু হলেই ধরেছে বলে মুকিত লাফ দিয়ে পালিয়ে আসে জয়নালের কাছ থেকে। হ্যাঁ, ছাদ থেকে লাফ দেওয়া ছাড়া মুকিতের আর বাঁচার কোনো রাস্তা নেই। সিঁড়ি দিয়ে উঠতে থাকে মুকিত, আর তার পিছু পিছু জয়নাল। পেছন থেকে একভাবে মুকিতকে দেখেই চলেছে জয়নাল। মুকিতের কোনো হুঁশ নেই, সে ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিয়ে উঠেই চলেছে। তারপর সিঁড়ির দরজা খুলে ছাদে দিয়ে দরজাটা আবার আটকাতে যেতেই জয়নাল তার লাঠি বাঁধিয়ে দেয় দরজার ফাঁকে। মুকিত আর দরজা আটকাতে পারে না। এতক্ষণে মুকিত টের পায় বাইরে সেদিকে ঝুম বৃষ্টি হয়েই চলে। কিছুই করার নেই মুকিতের, দরজা খুলে দৌড় দেয় ছাদের রেলিং এর দিকে। কিন্তু রেলিং এর কাছে গিয়ে ভয় বেড়ে যায় মুকিত। ছাদ থেকে লাফিয়ে পড়ার পরিকল্পনা করাটা যতটা সহজ, লাফ দেওয়াটা ততটাই কঠিন। পেছনে ফিরে তাকায় মুকিত। জয়নাল এগিয়ে আসছে তারই দিকে, আসছে এগিয়ে আসছে।
কি চান আপনি, কি চান আপনি আমার কাছে? আমি আপনার কি ক্ষতি করেছি?
আমি কিছুই চাই না বাবাজি, আমার কথাটা তো শুনেন।
আমি আমি কিচ্ছু শুনবো না। আপনি আপনি আমার কাছে আসবেন না। আপনার দুটো পায়ে পড়ে আমাকে ছেড়ে দেন, আমাকে মাফ করেন।
আমার কথাটা তো শুনেন।
কিচ্ছু শুনবো না। আপনি আপনি একদম এগোবেন না, একদম এগোবেন না, একদম এগোবেন না। আপনাকে নিষেধ করছি, আমি একদম এগোবেন না। আপনি আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না।
ঘরের আলো পড়ছে একটু একটু করে, এখনো অন্ধকার কাটেনি। অশুভ সে বাড়িটার রাস্তার পাশে নির্জীব হয়ে পড়ে আছে একটা শরীর, হাতের আঙুল একটু একটু করে নড়ছে। এখনো এখনো বেঁচে আছে মানুষটা। ভেজা স্যাঁতসেঁতে রাস্তায় বৃষ্টির পানির সাথে সাথে বয়ে যাচ্ছে রক্তের স্রোত। রাস্তা দিয়ে হেঁটে আসছে দুজন মানুষ, তরুণী নাইট গার্ডের পোশাক। বাড়িটার কাছাকাছি আসতেই চোখে পড়ে রাস্তার উপর উপর হয়ে পড়ে থাকা দেহটার দিকে। তারা কাছে গিয়ে মানুষটাকে সোজা করতেই দেখে এটা একটা বয়স্ক লোক, এখনো বেঁচে আছে। আর সেই মানুষটা মুকিত নয়, জয়নাল।
আরে আপনার কি হয়েছে? আপনি এখানে কি করে এলেন? কি হয়েছে আপনার?
শয়তান মনে হচ্ছে কত বছর হয়েছে, বলতো সামিয়া কি হয়েছে আপনার?
ওই 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 ওই
আপনি এই বাড়িতে আসছিলেন? এখানে কেন আসছিলেন জানেন না? এটা একটা ভূতের বাড়ি, এখানে কোনো মানুষ আসে না, যে আসে তারই অবস্থা হয়। আপনি এখানে কেন আসছিলেন?
হ্যাঁ ঠিকই বলছেন আপনি, গত বছরে একটা গ্রাম ছেলে আসছিল চাকরির সুবাদে, এনে থাকতো। সেও জানতো না এই বাড়ির কেসটা কাহিনি, না জেনে কারোর কথা না শুনে এই বাড়িতে এসে হচ্ছে। কয়েকদিন পর তারও এই নামে এনে পাওয়া যায়। এই ঘটনা প্রতি বছরই এনে ঘটে। আরে কেউ না কেউ কোনোভাবে এই বাড়িতে এসে মারা যায়।
কি বলছে, কি নাম ছিল ছেলেটা জানেন আপনারা?
হ্যাঁ আমার মনে আছে, মুকিত। হ্যাঁ মুকিত নাম ছিল ছেলেটার, বেশি শহর দেখাই দেখেছিল তো তাই অবস্থা হয়েছে।
শেষ বারের মতো বাড়িটার দিকে তাকায় জয়নাল, মুখে এক চিলতে হাসি খেলা করে। এই বাড়ির মায়াজালে এতদিন বন্দী ছিল সে, তাই সে কিছুই টের পায়নি। এখন বুঝতে পারছে মুকিতকে সে কোনোদিনই দিনের আলোয় দেখেনি। মুকিতের সাথে ঘটে যাওয়া ঘটনার কোনোটাই তার চোখের সামনে ঘটেনি। অশুভ আত্মাদের এই পরম্পরা বহু বছর ধরে চলে আসছে আর চলতেই থাকে। বৃদ্ধ জয়নাল ছাদের উপর দেখতে পায় রেলিং এর ধার ঘেঁষে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। আসলে তারা মানুষ না, এই বাড়ির মায়াজালে বন্দী অগণিত অতৃপ্ত অশরীরী আত্মা। সেইসব আত্মার ভিড়ে একটি পরিচিত মুখও দেখতে পায় সে, যে কিনা এই বাড়ির নতুন সদস্য, তার নিজের মুখ। বৃদ্ধ জয়নালের অশুভ আত্মা এবার গ্রাস করবে নতুন কোনো। চিঠি বন্ধুরা ধরে প্রাণ আছে তো, অনেক বন্ধু লিখে পাঠিয়েছে যে অবস্থা খুবই কাহিল। আজকের গল্প শুনতে শুনতে আসলে অসাধারণ কাহিনী ছিল আজকের, এক কথায় একেবারে অসম, যেটা অনেকে লিখে পাচ্ছে অসম কাহিনী আজকে। চমৎকার এই কাহিনীটি লিখেছেন শেগুস্তা আবিৎসারি, তিনি নাট্যরূপ দিয়েছেন এবং অভিনয়ংশ পরিচালনা করেছেন, এবং এখানে একটি অশরীরী আত্মার কণ্ঠস্বর ছিল সেটাও তার, এবং মুখের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, আর জয়নালের চরিত্রে অভিনয় করেছেন সেতু। সেতুর কণ্ঠ আমরা অন্য সময় শুনি, কুয়াশার প্রথম পর্ব শুনেছি আজকে, গল্প পড়ে শুনেছি, এবং মঞ্জু ভাই আমাদের সাউন্ডের মঞ্জু ভাইয়ের অভিনয় আমরা আরো অন্যান্য কুয়াশার অন্যান্য আয়োজনে শুনেছি, অত্যন্ত পরিচিত কণ্ঠস্বর এবং চমৎকার কি বলবো যে এডিট করা হয়েছে, এবং সাউন্ড অসাধারণ সাউন্ড যার কৃতিত্ব সেটা হচ্ছে খালিদ, তিনি অভিনয় করেছেন আজকে কুয়াশার ছোট্ট একটি চরিত্রে, এবং আরো একজন অভিনয় করেছেন মনির। সবাইকে অর্থাৎ কুয়াশা টিমকে অসাধারণ সাপোর্টের জন্য এবং কি বলবো এই কন্ট্রিবিউশনের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। অনেক বন্ধু তারাও জানিয়েছেন যে কুয়াশা টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা। আর আজকের এই কাহিনী এত চমৎকার ভাবে শেষ হয়েছে, অন্য সময় প্রেডিকশন কারো না কারোর ঠিক হয়, কিন্তু আজকে কারোর প্রেডিকশন ঠিক হয়নি একদম, সবাই শেষ পর্যন্ত শেষ মুহূর্ত শেষ দৃশ্য পর্যন্ত কেউ ভাবতেই পারিনি যে আসলেই সবাই ধরে নিয়েছিল এই জয়নালই বোধহয় ভয় দেখাচ্ছে, এই বুড়োটাই বুড়োর মেয়ে ভূত, তারা দুজন মিলে ষড়যন্ত্র করে সবাইকে ভয় দেখাচ্ছে এবং শেষ পর্যন্ত মুকিতকে খুন করবে। কেউ কি ভেবেছিল যে মুকিতই আসলে জীবিত ছিল না, এবং এন্ডিংটা এত স্মুথ এত চমৎকার, সব কুয়াশা সব প্রত্যেকটা এপিসোডে খুবই চমৎকার। আমার যেহেতু এটা আমার আমি একদিনই বলছিলাম যে আমার ড্রিম প্রজেক্ট হচ্ছে কুয়াশা, এবং আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড আজকে এই পর্যন্ত, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে আজকের এপিসোড, তো অন্যান্যগুলো ভালো ছিল, যত দিন যাচ্ছে আরো হয়তো আগামীতে ভালো হবে, আরো চমৎকার কোনো আয়োজন শুনবো কুয়াশা আমরা। তো ডেফিনেটলি ক্রেডিট গোস টু কুয়াশা টিম, এবং যেহেতু কুয়াশার টিম এবং সেই কুয়াশার টিম আমার তৈরি, আমার একটা দাবি আছে তাদের, আমি অসম্ভব খুশি এবং ওভারওয়েলমড আজকে, অনেক রেসপন্স পাচ্ছি, আমি এখন SMS পড়বো যারা লিখে পাঠিয়েছেন। আর আমি এখন এই মুহূর্ত থেকে শুরু করছি এই শেষ SMSটা যা এসছে, রুবা লিখেছে, আপু টুডে স্টোরি ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড উইয়ার্ড, মেইনলি সেতুর ভয়েসটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ কুয়াশা। রাহা লিখেছে ঢাকা থেকে, আপু আজকের স্টোরিটা অসম, আই লাভ ইউ অ্যান্ড কুয়াশা লট। রাজীব লিখেছেন কুমিল্লা থেকে, আজকের কয়েক সপ্তাহ কুয়াশার গল্প শুনে মনের পশম বাড়ি বা বুঝতে পারলাম বা শরীরের পশম বাড়ে না, আমি বুঝলাম না আপনার কথাটা। মাসুম লিখেছে নরসিংদী শিবপুর থেকে, আপু আজকের কুয়াশা আমি কিন্তু বুঝলাম না, আপনার মাথায় কিছুই নেই, আজকেটা খুব জলের মতন পরিষ্কার ছিল, প্রতিটা মুহূর্তে মুহূর্তে ভয় ছিল রহস্য ছিল, শেষটা খুবই চমৎকার ভাবে এন্ডিং এবং খুব সুন্দর ভাবে জলের মতন পরিষ্কার করে বুঝিয়ে দেন। আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে বলতে হবে টিউবলাইটও না, আপনার মানে বুদ্ধির বাতি জ্বলা, আপনার মাথায় কোনো বাতিই নেই। প্রিন্স মাহমুদ লিখেছেন গণভবন থেকে, আপনি জো স্টোরি অল্প ভয় পাইলাম আজ, আপনি অত্যন্ত সাহসী বলতে পারেন, আমি কাঁপছিলাম রীতিমতো স্টুডিওতে বসে। জুবাই ঢাকা থেকে লিখেছে অসম স্টোরি, আচ্ছা তারা লিখেছে গল্পটা আপনি দাসে নিয়ে পড়তে পারিনি। সাকিব লিখেছেন গাজীপুর থেকে, আপু বাকি পর্বে হত্যাকাণ্ড হয়েছিল, আমি আপনার কথাটা বুঝতে পারলাম না। মৌসুমী শাখারি বাজার থেকে লিখেছে, হ্যালো শারমিন আপু, আজকের গল্পটা শুনে খুবই ভয় লেগেছে কিন্তু কাহিনীটা মজার ছিল। আচ্ছা আপু স্টোরিটা যেভাবে তুই এভাবে যে টুইস্ট নেবে জানতামও না। আলম লিখেছে ফ্রম এটা কি জায়গা, আমি জায়গাটা ঠিক করতে পারলাম না, আই এম সরি আলম। আসলে এরকম জায়গা যে শেষ হবে সেটা কিন্তু আমি যখন গল্পটা প্রথম শুরুর দিকে পড়ছিলাম আমি একটা ফোটাও বুঝতে পারিনি। সানোয়ার লিখেছেন কক্সবাজার থেকে, আপু গল্পটা শেষ হয়েই হইল না, শেষ না শেষ হয়েছে, হইল না শেষ মানে কি, শেষটা তো খুবই চমৎকার, আপনি যদি সাহস থাকে ওই বাড়িতে গিয়ে থাকুন, হয়তো আপনি কি দিয়েই শেষ হতে পারে কাহিনীটা। আন্নি লিখেছে কুয়াশি ইজ মাই ফেভারিট শো, থ্যাংক ইউ কুয়াশা টিম। মাসুম তো একবারই লিখেছেন কিছুই যখন বুঝতেই পারেনি, আপনি এখন বিরত থাকুন, বিরত থাকতে হবে আপনাকে SMS লেখা থেকে। তাজ লিখেছে, তাজ পাপিয়া কান্তা উত্তরা থেকে লিখেছে, আপু স্কেয়ারি স্টোরি, আই লাভ কুয়াশা। নীলা গাজীপুর থেকে, আমি ভয় পাইনি। আচ্ছা ফাইরুজ, ভেরি গুড আপু, ইউর ভয়েস ইজ সুইট অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড কুয়াশা টিম। আর সাকিব, আপু প্লিজ একটু হিন্স দিবে গল্পটার, আমি পরের দিকে যাচ্ছি। সুতরাং যারা অনেক আগে লিখে পাঠিয়েছেন এখন হয়তো তাদের তো শুনতে পাবেন, ফার্স্ট থেকে শুনতে পারেনি, ফার্স্ট থেকে যদি শুনতে না পেরে থাকেন তারা যেটা করতে হবে আগামীকালকে আপনি পেয়ে যাবেন এবিসি রেডিওর আমাদের যে ওয়েবসাইটটি আছে এবিসি রেডিও বিডি ডট এফ এম, আপনাকে লগ ইন করতে হবে, সেখানে সংগ্রহশালা লেখা দেখবেন, সেখানে গিয়ে কুয়াশার আজকের এপিসোডটি থাকবে, সেটা ডাউনলোড করে আপনাকে বাকিটা শুনে নিতে হবে। রুমঘাটা চিটগং থেকে সেলিনা, হাই শারমিন আপু, আপনার ভয়েসটা খুব সুইট, জানি না আপনি কিরকম সুইট হবেন। শিরিন আপুকে হাই বলুন, শিরিন আপাকে শাড়ি বোধ হয়, শাড়িকে বোধ হয় হাই বলতে বলেছেন, শিরিন নামে কেউ কিন্তু নেই এখানে। কুয়াশাটা কে লিখেছে, মোহাম্মদপুর, কিন্তু আপনি নাম লিখেন, ফ্যান্টাস্টিক স্টোরি, আজকে স্টোরিটা ফ্যান্টাস্টিকই ছিল। শ্যাম লিখেছে নারায়ণগঞ্জ থেকে, গল্পটা অবসম হয়েছে। সীমান্ত লিখেছে ওয়াশরুম যাবো কেমনে, সাথে কাউকে নিয়ে যান, বাইরে দাঁড়িয়ে থাকতে বলবেন, যেটা আমরা ইউজুয়ালি করে থাকি ভয় পেলে। সারা লিখেছে ফার্ম গেট থেকে, কিছুই বুঝলাম না, ও আপনার ওই মাসুমের মতন অবস্থা হয়েছে, বুদ্ধি কম। জাহির লিখেছে আমি আর আমার বন্ধুরা, বন্ধু ফারজানা মিলে কুয়াশা শুনছি, আপু আমার বন্ধুটা খুব ভয় পাচ্ছে, ওকে একটু সাহস দেবেন, এখন তো শেষ হয়ে গেছে, আর কাহিনীতে আসলে মারাত্মক, ট্রু। আমিন কক্সবাজার থেকে, হাই শামিন আপু, আজকের কুয়াশা অনেক ভয়ঙ্কর, আপু আমার বাথরুমে যেতে ভয় লাগছে, আই লাভ কুয়াশা ভেরি মাচ। রংপুর বয়, খুব ভয় লাগছে শামিন আপু, জয়নালের কণ্ঠটা আরো বেশি ভয়, যা চোখ বন্ধ করলে আমার কানে ভেসে আসছে, শামিন আপু ধন্যবাদ। রাকিব চিটাগং, আপু আজকের গল্পটা খুব ভয়ঙ্কর এন্ড রহস্যময় ছিল, থ্যাংকস কুয়াশা টিম এন্ড রাইটার। দিস স্টোরিজ বুঝতে পারলাম না। আচ্ছা, মাহি লিখেছে মতিঝিল থেকে, আপু ঘটনা খুব জমেছে, আমি সিমিকে খুব ভালোবাসি, ওকে হাই বলে দাও। এই ঘটনার সঙ্গে সিমির ভালোবাসার কি সম্পর্ক আমি জানি, তারপরে বলছি, হাই সিমি। নেহা লিখেছে মিরপুর থেকে, হেই আপু আমি তোমাদের নিউ ফ্রেন্ড, আমার আজকে কুয়াশা সেরকম লাগছে, যদি আমি কোনো স্টোরি পাঠাতে চাই তবে কি কি করতে হবে? আচ্ছা, স্টোরি পাঠাতে চাইলে যেটা করতে হবে, আমাদের দুটো ঠিকানা আছে, সেই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। স্টোরি পাঠাতে চাইলে একরকম, আর স্ক্রিপ্ট পাঠাতে চাইলে একরকম। স্টোরি পাঠাতে চাইলে তুমি যে কোনো ফন্টে লিখতে পারো, কিন্তু স্ক্রিপ্ট যদি পাঠাতে চাও, সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিপ্ট লেখার একটা কম্পিটিশন চলছে, যেটা আমি আমার SMS পড়া শেষ হলে আমি তোমাকে বলে দিচ্ছি, তখন মনোযোগ দিয়ে শুনো, তারপরে ঠিকানা দুটো জানিয়ে দিচ্ছি। তুমি স্টোরি পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস আছে kuasha@fm8920@gmail.com, kuasha@fm8920@gmail.com, এই ঠিকানায় পাঠাতে পারো। আর এটা মনে সবচেয়ে সহজ হবে যদি ছোট স্টোরি পাঠাতে চাও। আর এবিসি রেডিওর ঠিকানাও পাঠাতে পারো, ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা, এই ঠিকানাও পাঠাতে পারো। আপু তুমি সুলতান মাহমুদ, আপু সরি, আপু আমি সুলতান মাহমুদ ফ্রম চিটাগং ইউনিভার্সিটি ক্যাম্পাস, আপু গল্পটা অতি সুন্দর, খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। সন্দীপ থেকে লিখেছেন একজন, হাই শামিন আপু হাউ আর ইউ, এটা আমার ফার্স্ট SMS, আমার 11 তারিখ এক্সাম, আমি ক্লাস 8 পড়ি, দোয়া করো, আই লাভ ইউ শামিন আপু, অবশ্যই দোয়া করি। আসান বুলবুল, অন্তু মালিবাগ থেকে, হাই আপু কুয়াশা শুনছি খুব জমেছে, চালিয়ে যাও প্লিজ, নোরাকে আমার হাই জানিয়ে দাও, জানিয়ে দিলাম, নোরা তোমাকে হাই বলেছে, আহসান বুলবুল অন্তু। আচ্ছা, মোহাম্মদ আরিফ লিখেছে, শামিন আপু আজকের কুয়াশার জন্য এবং কুয়াশার টিমকে থ্যাংকস, আর অনেকদিন পর এরকম ভয়ের কাহিনী শুনছি। লাবু বগুড়া থেকে, বগুড়া সোনাতলা থেকে লিখেছেন, আজকের কুয়াশা হেভি লেগেছে। আচ্ছা, আমি রাইসা রাজারবাগ থেকে, খুব ভয় লাগছে, গল্পটা অসম, লাভ ইউ আপু, থ্যাংক ইউ রাইসা। সাফায়েত লিখেছে, আমার কেন জানি মনে হয় মুকিত বা তার ফ্যামিলি কেউ জয়নালের মেয়ের মৃত্যুর জন্য দায়ী, তার জন্য এসব ঘটনা, অনেক বেশি দূর ভেবে ফেলেছেন বোধ হয়। আচ্ছা, আমি ভয়ে নিজের রুম থেকে আম্মুর রুমে চলে আসছি, নিজের রুমের ফ্যানটাও অফ করতে ভুলে গেছি, ফোর্থ কলোনি থেকে লিখেছি, চিটগাং থেকে লিখেছে তানজিলা, বেশি ভয় পেয়ে গেছে তানজিলা। সাজ্জাদ জুরাইন থেকে লিখেছে, দ্য স্টোরি ইজ সো স্কেরি। পলাশ সাহা তেজকুনি পাড়া। গল্পটা শুনে ভয়ে গা ছমছম করছে। মুকিতকে তাড়িয়ে মুকিতকে তাড়িয়ে বাড়িতে কি লিখেছে, দখলের ও দখলের জন্য জয়নাল ও তার মেয়ের আত্মা কাজ করছে না, কোনটাই সঠিক না। শ্যামিন আপু আজকের কুয়াশা অনেক আপু বড়টা আমার মনে হয় সব কার কাজ, বড়টার কাজ, কথাটা একেবারেই ঠিক মতন আসেনি, আমি কিছুই বুঝতে পারলাম না কি লিখতে চেয়েছেন সঠিক। কুয়াশা লিখেছে, এটা কুয়াশা কি নাম, কোহাস। আপু আপনি ভয় পেলে চলবে না, সাহস দিন জাহাঙ্গীর কুমিল্লা থেকে। আচ্ছা কুহাস আপু, কুহাস আপু, আমি জাকারিয়া চিটাগং থেকে। শ্যামিন আপু আজকের কুয়াশা খুবই ভয়ঙ্কর হয়েছে, আমি আগেই বলেছিলাম যে আজকে কুয়াশা যদি খুব ভয় পান তারা কিন্তু শুনবেন না। ফটিকছড়ি থেকে আদিত্য মারমা, আপু নির্ভয় শুনছি, খুব ভালো লাগছে, আই লাভ কুয়াশা টিম, থ্যাংক ইউ আদিত্য। পুরান ঢাকা থেকে আরিয়া খান সোহাগ লিখেছে, আপু জয়নালের মেয়ের আত্মা মনে হয় ওকে ভয় দেখায়। মোহাম্মদ জানা খান, শারমিন আপু ওই বাড়িতে কি করা হয়েছিল কাকে, ঢাকা থেকে লিখেছে ইকরাম হোসেন। শান্ত লালমনির হাট থেকে লিখেছে যে রঞ্জু ইমন রাজু আশরাফুল আমরা চার বন্ধু মিলে কুয়াশা শুনছি, গুড নাইট। চিটাগং হাটহাজারি থেকে লিখেছেন, নামটা কি, নামটা তো আসেনি ভাই, চট্টগ্রামের ভাষায় লিখেছেন নাকি, তো দুর্বোধ্য কিছুই বুঝতে পারছি না কি লিখেছেন। মনিরা লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, ভয়ে গলা শুকিয়ে গেছে কিন্তু পানি খেতে যেতে সাহস পাচ্ছি না, আজকে ভীষণ ভয় লাগছে কুয়াশা শুনতে, যাক সার্থক হয়েছে আজকে আমার ভয় দেখানো। শিবা লিখেছে, হাই আপু আমরা তিন ফ্রেন্ড মিলে কুয়াশা শুনছি, খুব ভয় লাগছে। সাকিব গাজীপুর থেকে, জয়নালের মার আত্মা মেয়ের আত্মা হবে, মার হয়ে গেছে জন্য এর জন্য দায়ী, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। হয়নি, তুমি নিশ্চয় বুঝতে পেরেছো এতক্ষণে। আর নুসরাত আপু আমার মতে যদি জয়নালের মেয়ের ছবিটা পুড়িয়ে ফেলা যায় তাহলে সব সমাধান হবে। বাপরে বাপ, অনেক অনেক বুদ্ধি বার করা হয়েছে। অয়ন লিখেছে, জয়নালের ক্যারেক্টারটা খুব ভালো লাগছে। মিল্টন গাজীপুর থেকে, শ্যামিন আপু খুব ভয় করছে। মিরাজ ভাই উত্তরা থেকে, খুব ভালো লাগছে, খুব ভয় লাগছে। তাজুল লিখেছে, আপু ভয়ে আমার 12টা বেজে গেছে। রুহিত লিখেছে, 816 আই হ্যাভ আ স্টোরি, সেটা হাতে লিখে স্ক্রিপ্ট পাঠানো যাবে নাকি? হ্যাঁ যাবে, সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিপ্ট রাইটার তাদেরকে খুব কষ্ট করতে হবে, তাদেরকে আবার সেটা কম্পোজ করতে হবে, এই একটা কষ্ট। কিন্তু হাতে লিখতে তোমাকে আমি বলেছিলাম 16 ফন্টে মিনিমাম 30 পেজ, 32 পেজ বা তার বেশি। হ্যাঁ, তো সুতরাং হাতে লিখলে তোমার জাস্ট ডাবল বা তার চেয়ে বেশি লিখতে হবে, হাতে লিখলে তোমার 70-80 পেজ লিখতে হবে, পারবে? তাহলে হয়তো আমি এটা কাজ করতে পারবো। হাতে লিখে 30 পাতা হবে না, কিছুই হবে না, সেই ক্ষেত্রে স্ক্রিপ্ট তৈরি হবে না, আমরা গল্পটা সম্প্রচার করতে পারবো না, যদি সিলেক্টেড হয়। সিলেক্ট করি তাহলে। আই লাভ কুয়াশা, এটা কে লিখেছে, রকিব হোসেন হৃদয়। আচ্ছা জয় লিখেছে, নসরিনদের শিবপুর থেকে, আপু আমার মনে হয় এই বুড়ো লোকটা ভূত হয়ে মুকিতকে মেরে ফেলবে। একদম উল্টোটা হয়েছে আসলে শেষে, একেবারে উল্টোটা, যেটা কেউ বলেনি, একটা কেউ আজকে সঠিক বলতে পারেনি। আর আজকের প্রথম গল্পটা অনেক ভালো হয়েছে, আমার মনে হয় কি বাড়িতে অনেক ভৌতিক, বাড়িতে অনেক ভৌতিক, জয়নাল হলো মেইন ভিকটিম, এই একটা জিনিস একটু হয়েছে, জয়নাল হলো মেইন ভিকটিম রাখেন। মুমু আরমা লিখেছেন, আপু আজকে কাহিনীটা শুনতে অনেক ভয় লাগছে তাই শুনবো না, শুনলে ভয় ঘুম আসবে না। আমি তো বলেইছি যারা খুব ভয় পাবে তারা আজকে শুনবে না। চিটাগং থেকে, চিটাগং হালি শহর থেকে হাসিনা, রাইম রাফি, আপু ভূতের কাহিনী আমাদের খুব ভালো লাগছে। রুবেন লিখেছে, চিটাগং আগ্রাবাদ থেকে, শ্যামিন আপু ওই দারোয়ানটা মনে হয় আসল ভূত না হয় ওই মেকা ভূত। নিপা লিখেছে, আপু ওই বুড়ো মেয়ের মারা যায় অ্যান্ড মুখে ভয় দেখায়। আচ্ছা, প্রচুর এস এম এস আজকে। সালিম মাহমুদ রানা, সেলিম মাহমুদ রানা, আমি সরি, বান্দরবান থেকে লিখেছে, আপু কেমন আছেন, আমি আপনার নিউ ফ্রেন্ড, আপনাকে অনেক মিস করছি। আমাকে তো মিস করবার কথা না, কারণ আমি তো কথা বুঝি। আর লিখেছেন আমিন কক্সবাজার থেকে, হাই শামিন আপু, আজকের কুয়াশা অনেক ভয়ঙ্কর, আপু আমার বাথরুমে যেতে ভয় লাগছে, আই লাভ কুয়াশা ভেরি মাচ। বিথি লিখেছেন সায়দাবাদ থেকে, আমার কোকিল আপু তোমার ভয়েসটা এত সুইট কেন, আমি কিন্তু অলওয়েজ জেলাস ফিল করি, বাবা। রুবেন চিটাগং আগ্রাবাদ থেকে, হাই শ্যামিন আপু কেমন আছেন, শ্যামিন আপু আমার কিন্তু খুব ভয় লাগছে, সব ভয় পাচ্ছে। আর সালাম জানিয়েছেন আমাকে এবং কুশল জানতে চেয়েছেন নতুন বন্ধু, আমাকে ওয়েলকাম জানাও দেলবার, ওয়েলকাম দেলবার। আচ্ছা স্বাগত এবিসি রেডিওতে। জুয়েল লিখেছে, এটা কি স্টারলিট পাবলিকেশন চিটাগং থেকে, ভালো লাগছে আপু, ভয় ভয় করছে, জানি না কি অপেক্ষা করছে, এটা বেশ আগে এসছে। এইচ এস সোহেল লিখেছে হালিশহর থেকে চিটাগং থেকে, শর্মিন আপা গল্পটি খুব অসম হচ্ছে, থ্যাংকস শর্মিন আপা অ্যান্ড থ্যাংকস এবিসি রেডিও অ্যান্ড থ্যাংকস কুয়াশার টিম। মোহাম্মদ বোরহান লিখেছেন অনেক ভয় পাচ্ছি, থ্যাংকস তোমাকে অ্যান্ড কুয়াশার টিমকে। মাজিন বনশ্রী থেকে কুয়াশা রক, ভয়ে ভয়ে থাকি এই বুঝি আসলো ভূত, কি ভয়। আলম মিরপুর থেকে। জিল্লু কক্সবাজার থেকে, হাই আপু তুমি কেমন আছো, আমি এবিসি রেডিওর নতুন বন্ধু, আজকে কি লিখেছেন ভাই কিছুই বুঝতে পারছি না। তুহি চিং মারমা কাপ্তাই থেকে লিখেছে, দিদি আজকে কুয়াশার সঙ্গে খুব ভয় পাচ্ছি, আমার হাত পা কাঁপছে। আশিক 27 ইস্কাটন গার্ডেন রোড থেকে লিখেছেন, হাই আপু আমি বিকেএসপি এক্স শুটার, আপু তোমার কুয়াশা, আমার কুয়াশা, তোমার ভয়েস এন্ড তোমার স্মাইলটা রিয়েলি অনেক জোস, অনেক ধন্যবাদ আশিক। ইয়াহিয়া চৌধুরী কেরানীগঞ্জ থেকে লিখেছেন, হলুদিয়া পাখি সোনালি বরণ, গানের লেখক ও সুরকার কেরানীগঞ্জের কবি সিরাজুল ইসলাম, শুনতে চাই। ইয়াহিয়া চৌধুরী আপনি কি শুনছেন, এটা কোন আয়োজন বা কি হচ্ছে আসলে, একটু শুনে তারপর এস এম এস টা পাঠান প্লিজ। নূর মোহাম্মদ রূপগঞ্জ থেকে, আমার তো মনে হচ্ছে বুড়ো লোকটি ক্ষতি করবে, আই এম সো সরি। হয় কি আমার তো একসঙ্গে অনেকগুলো এস এম এস পড়ে এত সময় থাকে না, যা লিখে পাঠিয়েছেন তাই পড়তে হচ্ছে আমাকে। সৈকত লিখেছে, এইটা কোনো ভয় হইল, মানুষ কিছুই বুঝতে পারে না, ভালো তো আপনি ভয় না পান, তুমি বাকিটা যে কি লিখেছেন সেটা আপনি বোধহয় নিজেও বুঝতে পারছেন না আপনি কি লিখেছেন। সুপ্তি লিখেছে, আয়েশা বিন আপু আমি ক্লাস ফাইভে পড়ি, আই এম 9 ইয়ার্স ওল্ড, আপু আমার কুয়াশা শুনতে ভালো লাগে, আপু তোমার গলা অনেক সুইট, আর আপু এবিসি কে অনেক থ্যাংকস, ক্লাস ফাইভে পড়ো তুমি কুয়াশা শুনছো এত রাত জেগে। আর এটাকে জ্যাকি ক্রিকেট আম্পায়ার, হাই শারমিন ম্যাম হাউ আর ইউ, তোমার কুয়াশা প্রোগ্রাম অসম লাগে, প্লাস আদার্স প্রোগ্রামও অসম লাগে, জ্যাকি ন্যাশনাল ক্রিকেট আম্পায়ার বিসিবি, অনেক ধন্যবাদ, অনেকদিন পরে আপনি এস এম এস করেছেন, হাই শারমিন ম্যাম, ও আবারও আপনি একই এস এম এস এসে গেছে। এনিওয়েজ আমি সাই চিটাগং হাতাহারি থেকে, রঞ্জু হাতাহারি থেকে লিখছি, অনেক ভালো হয়েছে শারমিন আপু, ওকে একদম লাস্টে দু একটা এস এম এস পড়ে আজকে আমাকে বিদায় নিতে হবে। তার আগে জানিয়ে দেবো স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতা চলছে কুয়াশায়, কি করে পাঠাতে হবে, কোন ঠিকানায় পাঠাতে হবে, কি নিয়ম সব জানিয়ে দিচ্ছি। আবি লিখেছেন, ভালো লাগলো, নুর জুলাই থেকে লিখেছে, আমার মনে হয় মুকিম জীবিত ছিল না এতক্ষণ পরে। আচ্ছা রাশিফ মহিপুর থেকে, কুয়াশা ইজ অসম। নাইম ঢাকা থেকে, আপু আই থিঙ্ক মুকিত জয়নালকে মেরে ফেলে আমি মনে করি, কারণ তার মরার পূর্বে মুকিত মারা যায় তাই। এটা তো যা রেখার মানে সব ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি লিখে পাঠিয়েছেন। দেবেশ লিখেছে, টুডে স্টোরি ওয়াজ ভেরি নাইস। উসামা লিখেছে, আমি ভয়ে ঘুমাতে পারছি না, মুখ থেকে পানিও পড়ে গেছে ভয়ে। আপু আমি চিটাগং এর রাউজান থেকে রুবেল বলছি, আজকের গল্পটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ আপু অ্যান্ড কুয়াশা টিম। বাবু রাঙামাটি থেকে, আপু একা বসে আপনাদের এই গল্পটা শুনছি কিন্তু ভয় লাগেনি, ভেরি গুড। ওয়াসিম মাহমুদ সুজল বাই কি বাজারটি বুঝতে, উপজেলা হচ্ছে
সিংগাই জেলা আছে মানিকগঞ্জ থেকে। থ্যাংক ইউ কুয়াশি টিম আপু, অ্যান্ড থ্যাংক ইউ টু, থ্যাংক ইউ শামিন আপু, আমার কাছে খুব ভালো লাগছে শুনতে, আই লাভ ইউ শামিন, মি সিফাত। আচ্ছা রাশির ঢাকা থেকে আপু, খুব ভয় করছে কি করব, পানি খাও কি করবে। লীলা লেখিনি সন্দীপ থেকে, আপনি আমি একটুও ভয় পাইনি, তুমি অনেক সাহসী তাই ভয় পাইনি। ওসামা লিখেছে আমি ভয়ে ঘুমাতে পারছি না, তোকে পড়েছে বোধহয় এটা। এনিওয়ে লাস্ট এসএমএস দেখি কি, যে আলম গুলশান থেকে, শ্যামিন আপু আজকের কুয়াশার গল্পটা খুব ভালো লেগেছে, থ্যাংকস এবিসি। তো ঠিক আছে, এই ছিল আজকে এসএমএস, প্রচুর এসএমএস, অনেকে তো পড়তে পারিনি, সময় নেই হাতে। জানিয়ে দিচ্ছি কুয়াশায় কি করে স্ক্রিপ্ট পাঠাবেন যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ইতিমধ্যে দুজন বিজয়ী হয়েছে, আরেকজন বিজয়ের অপেক্ষায় আছে, তারপরে তিনজনকে দেখে আমরা একসঙ্গে পুরস্কার দেব, এবং তৃতীয় জনের বাছাই চলছে, তৃতীয় জনের বাছাই করার গল্প হয়তো খুব শীঘ্রই সম্প্রচারিত হবে বাছাই হয়ে গেলে। তো জানিয়ে দিচ্ছি কি করে পাঠাবেন, এখন পাঠাবার উপায় আছে দুটো, দুটো ঠিকানায় পাঠাতে হবে, কিন্তু তার আগে নিয়মটা বলে দিচ্ছি কিভাবে পাঠাতে হবে, কি করতে হবে। 16 ফন্টে লিখতে হবে, কম্পোজ করতে হবে আপনাকে 16 ফন্টে, এবং মিনিমাম 30 পেজেস, 30 পাতা, 30 পাতায় লিখতে হবে, তার থেকে বেশি হলে কোনো অসুবিধা নেই। আর যদি বিদেশি কোনো গল্প, গল্পের গল্প অনুবাদ করে বা সেই গল্প অবলম্বনে স্ক্রিপ্ট লিখতে চান, সেই ক্ষেত্রে কার গল্প নাম সেটা উল্লেখ করতে হবে। আর পাঠাবেন যে ঠিকানায় সেই ঠিকানা দুটো বলে দিচ্ছি, ইমেল অ্যাড্রেস হচ্ছে আমাদের kuashaefm8920@gmail.com, আবারও বলছি kuashaefm8920@gmail.com, এই ঠিকানায় পাঠাতে পারেন, ইমেল করে পাঠাতে পারেন, অথবা সরাসরি পৌঁছে দিতে পারেন এবিসি রেডিওতে, অথবা পোস্ট করে পাঠিয়ে দিতে পারেন। এবিসি রেডিওর ঠিকানা জানিয়ে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা, এই ঠিকানায় পোস্ট করে পাঠাতে পারেন। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, একদম ভয় পাবেন না, ভূত বলে কিচ্ছু নেই, ভয় হচ্ছে একটা অনুভূতি। শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.